সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পেনিয়া মাদ্রিস্তা বাংলাদেশের রেগুলার পডকাস্ট প্রোগ্রাম 9248 এ। আজকে খুব স্পেশাল একটা নাইট। আমরা যখন প্রোমোটা দেখছিলাম বারবার, আমি মানে ওই যে ক্লিপস গুলো দেখছিলাম, ম্যাক্সিমাম ক্লিপস ছিল হচ্ছে ইউসিএল এর বিভিন্ন ট্রফি উইনিং গোলস এন্ড বিভিন্ন গোল্ডেন মোমেন্টস, যেগুলো আসলে আমাদেরকে সবসময় খুব ভালো বোধ করতে শিখে আমাদের সবকিছু, মানে মাদ্রিদিজম এর ব্যাপারে। যাই হোক, আজকে খুবই স্পেশাল আমার জন্য, বিকজ আমি প্রায় 6 মাস পর আজকে একটা এপিসোড হোস্ট করছি। ইটস আ ভেরি স্পেশাল প্লেস ফর মি। অ্যান্ড আজকে অ্যাকচুয়ালি আমরা সেকেন্ড রাউন্ডে, ইউসিএল এর সেকেন্ড রাউন্ডে খেলা শুরু হচ্ছে ফর রিয়াল মাদ্রিদ। যদিও রিয়াল মাদ্রিদের, আচ্ছা আজকে আমার সাথে কে কে থাকছে একটু বলে নিই। আমাদের সাথে রিফাত আছে, খুব পরিচিত মুখ আমাদের এই পডকাস্টে, এবং প্রাঙ্গন ভাই, মেহেদী হাসান প্রাঙ্গন ভাই, মাস্টার অ্যানালিস্ট অফ যাই হোক। সো আই হোপ খুব ভালো একটা ডিসকাশন হবে, এবং আমি খুবই হ্যাপি যে অলরেডি অলমোস্ট 30 পিপল জয়েন করে ফেলেছেন আমাদের সাথে। একটু কন্টেক্সটা বলি, কি অবস্থা আছে রিয়াল মাদ্রিদ বলতে গেলে ইন টার্মস অফ গেম, আমরা খুব ভালো অবস্থায় নাই, কারণ আসলে যেই খেলাটা দেখার জন্য রিয়াল মাদ্রিদের খেলা দেখতে বসবো, এই খেলাটা রিয়াল মাদ্রিদ অনেকদিন ধরে খেলতে পারছে না, প্রচন্ড পরিমাণে ইঞ্জুরি প্রবণ একটা স্কোয়াড, মানে আমরা মনে হয় 11 জন ফিট প্লেয়ার নিয়ে খেলতে পারতেছি শুধুমাত্র আমাদের স্কোয়াডের, মানে আমার মনে হয় আমি মাদ্রিদ সাপোর্ট করার পর ফার্স্ট এই সিনারিও দেখছি বর্তমানে। প্লাস হচ্ছে খেলার কোয়ালিটি, আমাদের গোল হচ্ছে না খুব বেশি, কিন্তু এটাও সত্য যে আমরা যে খুব বাজে ফর্মে আছি ব্যাপারটা তাও না। লাস্ট 4টা ম্যাচ আমরা জিতেছি, আমরা এখন পর্যন্ত লিগ রানে আছি, যদিও মাঝখানে 2টা ট্রফি থেকে ছিটকে পড়লাম স্প্যানিশ সুপার কিং এবং কোপা ডেল রে, বাট ইউসিএল এর সাথে আমাদের আসলে একটা খুব স্পেশাল রিলেশন আছে। সো আমি একটু প্রাঙ্গন ভাইয়ের কাছে চলে যাই প্রথমে, যে মানে গিভেন দ্য সিচুয়েশন, যে অ্যাকচুয়ালি টিমের কোনো কিছুই ঠিক নাই, মানে বোঝা যাচ্ছে যে আমাদের যে টিমের ক্যাপ্টেন সে চলে যাবে এমন একটা ভাইব, কিছু প্লেয়ারের দিন একদম শেষ স্কোয়াডে সেটাও বোঝা যাচ্ছে, এবং ইঞ্জুরি তো আছেই, এর মধ্যে থেকে শুধুমাত্র রিয়াল মাদ্রিদ ফ্যাক্টরটা কতটা বেশি আজকে হেল্প করতে পারে আজকে আটালান্টার সাথে আমাদের জেতার জন্য?
শুধু রিয়াল মাদ্রিদ ফ্যাক্টরটা আমার মনে হয় আমাদেরকে মানে আজকে ইভেনচুয়ালি যতটুকু হেল্প করবে তার থেকে বেশি হেল্প করতে পারতো অ্যাকচুয়ালি যদি আমাদের টিমটার অবস্থা আর একটু বেটার থাকতো। যেমন আমাদের টিমের অবস্থা কাছে আমরা প্রায় একটা মিম দেখি, ওই 3টা 3-হেডেড একটা ড্রাগন থাকে, তো 2টা ড্রাগনের চেহারা খুব সিরিয়াস, একটা ড্রাগন হচ্ছে মানে এমনিতে একটা কার্টুনের মতো আঁকা। তো আমাদের অবস্থা হয়ে গেছে এখন, আমাদের ডিফেন্স এবং মিডফিল্ড মোটামুটি একটা জায়গায় আছে, খুব একটা খারাপ অবস্থায় আছে এটা বলা যাবে না আসলে ডিফেন্স পার্টিকুলারলি, কারণ কোর্তোয়া হচ্ছে এত খারাপ সময় যাওয়ার পরে হচ্ছে এখন ওর মানে এখন পর্যন্ত 24 ম্যাচ পর ওর হায়েস্ট ক্লিন শিট, এটার অবশ্য অনেক জায়গায় কৃতিত্ব, অনেক ম্যাচে কৃতিত্ব পুরোপুরি ওর একারই আমাদের ডিফেন্স ব্লান্ডার করার পরও। এবং মিডফিল্ডে অ্যাকচুয়ালি মিডফিল্ডের প্রসঙ্গে আমি এই পডকাস্টে একটু পরেই আসবো, মিডফিল্ডে আমাদের এই মুহূর্তে ভালো ফর্মে আছে, যেমন কাসিমিরো কিছু জিনিস খুব ভালো কম্পেনসেট করতেছে, ওর তো আসলে অন দা বল হি ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য উইকেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম, বাট এরপরে দেখা যাচ্ছে এট দি এন্ড অফ দ্য ডে ও গোল দিয়ে বিষয়টা কোনো না কোনো ভাবে কম্পেনসেট করতেছে, কিন্তু এই কার্টুন আঁকা ড্রাগনের মাথা হয়ে গেছে হচ্ছে আমাদের ফরওয়ার্ড লাইনটা। সো ফরওয়ার্ড লাইনে অ্যাকচুয়ালি বেনজেমা থাকলেও হয়তো এটার এটার কিছুটা কম থাকতো ব্যাপারটা, যেমন কারেন্টলি আমার মনে হয় রড্রিগো, বেনজেমা অ্যান্ড আসেন্সিও, আই উইল নট মাইন্ড দ্যাট অ্যাটাকিং ট্রিও স্টার্টিং। আই এম সেইং রড্রিগো বিকজ রড্রিগো ওয়েন ওয়াজ হি ওয়াজ অ্যারাউন্ড, হি ওয়াজ ইন সাম প্রিটি গুড ফর্ম, অ্যান্ড আমি হ্যাজার্ড কে মোটামুটি এই সিজনের জন্য বাতিলের খাতায় ফেলে দিছি। সো এই ম্যাচে যাওয়ার আগে স্টার্টিং লাইন আপ অলরেডি ম্যাচে চলে আসছে, এই ম্যাচে যাওয়ার আগে আমরা ভাবতেছিলাম যে মারিয়ানো, ভিনিসিয়াস এবং আসেন্সিওর ট্রিও নিয়ে আর কি বা করবো। তো এখন জিদান স্টার্ট করাইছে ইসকোকে মারিয়ানোর জায়গায়, ইসকো ফলস নাইন পজিশনে খেলবে। তো ইসকো ফলস নাইন পজিশনে খেললেও মানে ইসকো ভিনিসিয়াস আসেন্সিওর ট্রিও আসলে মারিয়ানো ভিনিসিয়াস আসেন্সিওর ট্রিওর থেকে কোনো অংশে কোনোভাবে আপগ্রেড না, কোনোভাবেই কোনো ধরনের আপগ্রেড না। সো ওভারঅল আমাদের মনে হয় যে ওই রিয়াল মাদ্রিদ ফ্যাক্টরটা খুব একটা আমাদের এখানে কাজে লাগবে না, কারণ অনেক সময় থাকে যে মানে আজকে যদি ক্রাউড থাকতো মাঠে, যেই প্লেয়ার গুলা তিনটা চারটা চ্যাম্পিয়ন্স লিগ জিতে আসছে ওরা কিন্তু মানে আটলান্টার দর্শক এখন মাঠে আগুন নিয়ে ছিনিমিনি খেলা করলে ওগুলা ওরা ইন্টিমিডিয়েটেড হয় না, ওরা উল্টা দেখা যায় যে আরো যে মানে ক্রাউড বেয়াদবি করলো কেন, কিছু একটা করি, এরকম ওদের একটা হয়তো মনোভাব থাকে। কিন্তু আজকে যেহেতু আবার দেখা যায় যে আটলান্টাও নিজেদের ক্রাউডের সামনে হয়তো মানে একটা অনেক চমৎকার একটা পারফরমেন্স দিতে হবে বড় টিমের এগেনস্টে, ওইটার প্রেশারটা হয়তো এক মানে 0.1% হলে আটলান্টার মধ্যে থাকতো। সো ওইটাও মানে এই গেম থেকে পুরোপুরি সরাই নেওয়া হয়েছে। রিয়াল মাদ্রিদও ক্রাউডকে দেখে মানে ক্রাউড ইন্টিমিডিয়েট করার ট্রাই করবে, এটা থেকে রিয়াল মাদ্রিদ উল্টা অ্যাজিটেটেড হয়ে আরো বেটার খেলবে ওই সম্ভাবনাও নাই, বা ক্রাউডের প্রেশার আটলান্টাকে কোনো ধরনের কোন প্রেসারে ফেলবে ওইটার সম্ভাবনাও নাই। সো এই এই সবগুলো জিনিস চিন্তা করে আমি যে মানে রিয়াল মাদ্রিদ অবশ্যই ম্যাচটা ফ্রন্ট ফুটে স্টার্ট করতেছে না, ব্যাক ফুটে স্টার্ট করবে যেভাবেই আমরা যেই অ্যাঙ্গেল থেকে ম্যাচটা দেখি না কেন। যেমন আমি কালকে আটালান্টার একটা মানে হিজ এ লাইফ লং আটালান্টা ফ্যান, এরকম আটালান্টা ফ্যানের সাথে কথা বলতেছিলাম, ও বলতেছিল যে ও আসলে খুব অবাক হয়েছে যে এই ব্রিটিশ বুকিরা সবাই হচ্ছে আটালান্টাকে ফেভারিট ধরতেছে এই ম্যাচে। ইটস ভেরি রেয়ার যে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ একদম যত খারাপ অবস্থায় থাকুক না কেন, চ্যাম্পিয়ন্স লিগের যে কোনো ম্যাচ রিয়াল মাদ্রিদের অ্যাট এনি গিভেন স্টেজ অ্যাট এনি গিভেন টাইম ফেভারিট হিসেবে স্টার্ট করা উচিত। এটা আমরা এই ম্যাচেও করতে পারতাম জাস্ট যদি আমাদের ফরওয়ার্ড লাইনটার অবস্থা আরেকটু বেটার থাকতো, যদি ভিনিসিয়াসের জায়গায় রড্রিগো আর ইসকো বা মারিয়ানো যেই আছে ইসকো আছে, ইসকোর জায়গায় যদি বেনজেমা থাকতো আমাদের আমার মনে হয় আমরা ফরওয়ার্ড লাইনটা বেটার থাকলে আর একটু বেটার অবস্থায় স্টার্ট করতে পারতাম। সো ওভারঅল ব্যাক টু দা অরিজিনাল কোয়েশ্চেন এগেন, আমার মনে হয় আমরা খুব বেশি রিয়াল মাদ্রিদ ফ্যাক্টরটাকে এখানে কাজে লাগাইতে পারবো, মানে ট্যাকটিক্যালি খেলেই বের করতে হবে ম্যাচ, অন্য কোনো কিছু দিয়ে এই ম্যাচ থেকে বের হওয়ার আসলে তেমন চান্স নেই।
আচ্ছা, আমাদের সাথে মাঝখানে কৌশিক ভদ্রদা হচ্ছে জয়েন করেছেন, তো কৌশিক ভাইয়ের কাছেই একটু যাই প্রথমে, আমি রিফাতের কাছে পরে আসছি। তো কৌশিক ভাই, শুনছিলেন যে প্রাঙ্গন ভাই বলছিল যে বর্তমান অবস্থা আটালান্টা এবং রিয়াল মাদ্রিদের মানে এই ম্যাচটা হয়তো অনেকে তাকিয়ে থাকবে, এবং অ্যাকচুয়ালি সবাই মানে ইনফ্যাক্ট আমরাও গেস করছি যে আটালান্টার সাথে আসলে ম্যাচটা খুব ইজি হবে না। হ্যাঁ, তো আমি একটু আপনার কাছে জানবো যেটা মানে জ্যাসপেরিনির ফুটবলটা কিন্তু ওয়ার্ল্ডওয়াইড অনেক সমাদৃত, মানে দুনিয়াতে কিছু কোচ আছে যারা আসলে খুব বেশি ট্রফি টফি না জিতলেও লোকজন তাদের ফুটবলটা ভালোবাসে বা পছন্দ করে দেখতে, এবং আটালান্টা ইজ ওয়ান কাইন্ড অফ টিম যে সবাই এক্সপেক্ট করে যে ওরা বিগ স্টেজে গিয়ে কিছু একটা শো করবে। তো রিয়াল মাদ্রিদের এগেনস্ট একটা ম্যাচ জেতা, কারণ আমি জানি না আয়াক্স এর 2018-19 এর স্কোয়াডটাকে কেন গোল্ডেন স্কোয়াড বলা, এটা কোয়ার্টার ফাইনাল থেকে একটা বাদ পড়া দলকে, শুধুমাত্র রিয়াল মাদ্রিদকে হারাইছিল এই জন্য মেবি। তো তো মানে এই যে আটালান্টা যে একটা এক্সট্রা রিদম কিংবা একটা এক্সট্রা স্পিরিট নিয়ে রিয়াল মাদ্রিদের সাথে খেলবে, হ্যাঁ, এইটার এগেনস্টে রিয়াল মাদ্রিদের যদি জিততে হয় মানে গিভেন দা রিসোর্সেস উই হ্যাভ নাও, সবচেয়ে পিভোটাল মানে ইয়েটা কার হবে, রোলটা কার হবে, মানে কোন জায়গাটা থেকে আমাদের সবচেয়ে ভালো পারফর্ম করতে হবে?
সবচেয়ে পিভোটাল রোল প্লে করতে হবে ভাগ্যকে, সেটা হচ্ছে একবারে ফ্যাক্ট। একটা জিনিস একটু ই করি, যে যখন 2010-এ ইন্টার মিলান থেকে মরিনহো আমাদের রিয়ালে আসলো, তখন রাফা বেনিতেজের পরে খুব সম্ভবত এই গাসপেরিনিকে একবার ইন্টার মিলান নিয়োগ দেয়, তখন কিন্তু গাসপেরিনি এত ভালো কিছু যে মানে হ্যাঁ রানিয়েরি টাইপের একটা টিঙ্কারম্যান টাইপের, মানে জাস্ট সিরিয়াতে এই টিমে যায় ওই টিমে আসে, টিপিক্যাল সিরিয়ান একটা কোচ বলা যাইতে পারে, কিন্তু রিসেন্ট সময়ে তার আসলে ট্যাকটিক্যাল ইভলভগুলো খুবই ভালো, এবং আমার যখন এর আগের বার যখন পিএসজির সাথে খেলা ছিল, তো তার আগে তখন আমাদের মনে হয় যে লকডাউন টকডাউন চলে, খুব একটা কাজ টাজ নেই, তখন ওর অনেক টেকটিক্যাল প্রোফাইল পড়তেছিলাম, যে অনেক বড় বড় অ্যানালিস্ট যারা আছে তারাও একটা জিনিস বলতেছিল যে ও আসলে আনপ্রেডিক্টেবল, হ্যাঁ কখন কি করে ফেলে, এবং খুব মানে তার নিজের প্লেয়ারদের কাছেই কিন্তু তার ট্যাকটিক্সটা খুব একটা যে সহজবোধ্য তা না, এবং এমনও কিছু আর্টিকেলে আছে যে তার শুধুমাত্র একটা সেট পিস সেট আপই থাকে প্রায় 36 প্রকারভেদে, মানে কোন প্লেয়ার কিভাবে আসবে না আসবে, মানে জাস্ট মানে টিপিক্যাল ইটালিয়ান কোচ যেটা। তো আমাদের দেখা যায় যে ওই ট্যাকটিক্যালি তাকে এক্সপোজ করাটাও খুব একটা কঠিন, হ্যাঁ এটা সত্য কথা। পিএসজি যখন তাদেরকে হারাইছে সেটা আসলে ওই যে লাস্ট 4-5 মিনিটসের একটা খুব বড় ধরনের ঝামেলা, বা 10 মিনিটের মধ্যেই মনে হয় 2টা গোল ছিল। হ্যাঁ এমন না যে পিএসজি আটলান্টাতে খুব একটা টেকটিক্যালি আউটক্লাস করছে এরকম কিছু, বা সবসময় একটা ইটালিয়ান কোচদেরকে আসলে টেকটিক্যালি আউটক্লাস করাটা খুব কঠিন, 1 নম্বর। যাই হোক, কোচ বাই কোচ ব্যাটেলে এটাই করতে পারে, এবং এটার একটা খুব কি বলে মানে সার্কাস্টিক উক্তি সেও দিছে যে যদি আগামীকালকে মাঠের জিদান থাকতো তাইলে বরং আমার বেশি ভয় লাগতো। তার মানে
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 কারেন্ট প্লেয়ারে এত খারাপ,
কারেন্ট প্লেয়ার এত খারাপ, প্লাস এটা আবার অন্যভাবে চিন্তা করা যায় যে হ্যাঁ আমি প্লেয়ার হিসেবে জিদানটা যতটা ভয় করতাম, এখন কোচ হিসেবে জিদানটা ততটা করতেছি না,
ভয় পাই
মানে
না।
জাস্ট এটা
হ্যাঁ
হয়তো বা একটা ই টাইপে হইতে পারে। যাই হোক, এটা সে হয়তো ব্যাট অফ কনটেক্সট চিন্তা করে বলে নাই। 2 নম্বর হচ্ছে অ্যাটলিস্ট আজকের ম্যাচে এই 1 ঘন্টা আমরা কেউ চিন্তা করি আর না করি, পেরেজের চিন্তা করা উচিত যে সে কি তিন থেকে কোন জায়গায় আসলো, যে প্রতিটা লোক একবারে টপ টু বটম সবাই আটলান্টাকে ফেভারিট ধরতেছে। আমরা ইনজুরি ফ্যাক্টরটা বাদ দিল, আমাদের যদি এখন এই জায়গার মধ্যে আমরা হ্যাজার্ড আর কাকে ওই যে বেনজেমাকে অ্যাড করি, তাইলেও কি আটলান্টার ফেভারিট স্ট্যাটাসটা বাদ যায় বর্তমান সিচুয়েশনে? যায় না। এখন আটলান্টা সিরিয়াতে টেবিলে যে পজিশনে আছে, ধরা যাক অ্যাথলেটিকো বিলবাও, বা আমরা যদি রিয়াল মায়োর্কার মাঠের কথাই চিন্তা করি, যখন তারা আমাদের এগেনস্টে খেলে ওই ম্যাচ, তখন কিন্তু এই ম্যাচগুলোতে আমরা খুব সিরিয়াসলি ট্রিট করি, হ্যাঁ, এবং আমরা যে কোনো এই টাইপের ওই ম্যাচে আমরা চিন্তা করি যে হ্যাঁ আমরা পয়েন্ট লুজ করতে পারি, একটা লিগে এটা নর্মাল কারণ এটা একটা ঐতিহ্য। কিন্তু ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ কখনো আটলান্টার সাথে নকআউট পর্বের ম্যাচে আন্ডারডগ হয়ে যাবে, এইটুক সেন্স চিন্তা করলে আমাদের ইকোনমিক স্ট্রাকচার কি আছে না আছে সব কিছু চিন্তা করে আমাদের সামনের বার ইনভেস্ট করা উচিত। ভাই আপনি একবার একটু ভালোভাবে চিন্তা করেন, আমরা অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান আমরা আটলান্টার সাথে খেলতে যাইতেছি উইথ 70% চান্স যে আমরা এই মানে কোয়ালিফাই করব না লজিক্যালি, কারণ আটলান্টা গত 2.5 মাসে যে কয়টা ম্যাচ খেলছে প্রত্যেকটার হাইলাইট দেখছি, ওদের গোলগুলা ভাই দেখবেন, ওদের গোলগুলা প্রত্যেকটা দেখে মনে হয় এগুলা প্র্যাকটিস করা, এবং এত একটা ইয়ার এগেনস্টে মানে এইভাবে আমরা আমরা আয়াক্সের সাথেও কি আমরা শেষ 16 খেলি নাই, খেলছি বাদও বসছি। হ্যাঁ এর আগের বারের কথা বলেন, যেবার এই যে আমরা মানে এই অবস্থায় কিন্তু যাওয়া হয় নাই, এখন আপনি ভয় করতেছেন আটলান্টারে, হ্যাঁ এটা আসলে ভাই মানে এইটুকুই বিশ্বাস মানে ই হয় যে আমরা 3 বছরে কোন জায়গায় গেছি। আরেকটা জিনিস বলি, আমাদের আজকে মিডফিল্ড ডায়মন্ড 4 দেখেন, এটা কিন্তু আমাদের ফাইনাল স্টার্ট করছে চ্যাম্পিয়ন্স লিগের এই সেম ডায়মন্ড হিসাবে। এখন আপনি ধরেন লেফট ব্যাকে ফারলেন মেন্ডিরে আপনি কোনোভাবেই মার্সেল হচ্ছে ডাউনগ্রেড বলতে পারবেন না এজ এ লেফট ব্যাক ওভারঅল পারফরমেন্স, হ্যাঁ সেই সেই টিমে কিন্তু মার্সেলও খুব একটা ভাইটাল ফ্যাক্টর ছিল। হ্যাঁ আমাদের এইখানে রামোস নাই কারবাজাল নাই, খুব বড় 2টা লস, কিন্তু আমাদের আক্রমণ ভাগে আমরা কি পরিমাণ আমরা মানে নির্বিষ হয়েছি, যে যে সেম সেট আপটা 2টা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল স্টার্ট করছে জিতাইছে, স্টার্ট করছে না মানে ইসকো ইয়ে লাস্টেরটাতে তো ইসকো এইভাবে গিয়ে মানে শুরুটা করছে এর আগেরটাতেও, এই সেম মিডফিল্ড লাইন আপ বা অলমোস্ট সেম লাইন আপ নিয়ে আমরা এখন আটলান্টার সাথে বাদ পড়ার কথা চিন্তা করতেছি। তার মানে আমাদের ওভারঅল ট্রান্সফার পলিসিতে একমাত্র ভুল ছিল রোনালদোরে ছেড়ে দেওয়া।
আচ্ছা
এই মুহূর্তে গিয়ে তাই মনে হয়। আপনি একটা জিনিস, ওই দিন একটা কুই টুইটারে দেখতেছিলাম খুব একটা পিকচার ই হয়েছে আমাদের স্কোয়াড লিস্ট, যে আমরা পিএসজির সাথে লাস্ট যেবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলাম
হুম
সেবার সেকেন্ড রাউন্ডে আমরা কি স্কোয়াড নিয়ে গেছি, এবার কি স্কোয়াড নিয়ে গেছি। এটাতে সার্কাসম করার আগে আরেকটা জিনিস দেখতে হবে যে ওই যে চ্যাম্পিয়ন্স লিগেরই কি আমাদের অ্যাটাকিং লাইন আপটা খুব ভালো ছিল না? হায়েস্ট ডিফারেন্সটা ছিল মিডফিল্ডে, আমাদের কোভাচিচ একটা অ্যাসেট ছিল খুব বেশি, আর তখন হচ্ছে বেল ছিল হচ্ছে অ্যাটাকে বেশি, আর হচ্ছে রোনালদো। তার মানে আমাদের হচ্ছে রোনালদোরে ছাড়ার যে গ্যাপটা এটা আমরা পূরণ করতে পারি নাই, এটাই একমাত্র জিনিস। আর এখন আটলান্টার সাথে আমার আজকে সারা দিন সবচেয়ে বেশি লাগতেছে যে আমরা আটলান্টার সাথে আন্ডারডগ হয়ে যাইতেছি, এইভাবে খেলা দেখতে আসলে ভালো লাগে না ভাই। এটা সব কথার শেষ কথা।
আচ্ছা না মানে সেটাই, এটা আমার কাছেও মনে হয় যে ইনফ্যাক্ট আমরা কিন্তু ম্যান সিটির সাথে আন্ডারডগ ছিলাম লাস্ট ইয়ার। মানে এইটা না অনেক সময় মানে অনেক সময় মানুষ মেসির কথা বলতে গিয়ে সে ইন্ডিভিজুয়ালি কত কিছু করছে এটা অনেকে বলে, বাট মানে থিঙ্ক অ্যাবাউট রোনালদোস, ইফ উই থিঙ্ক অ্যাবাউট রোনালদোস কন্ট্রিবিউশন, মানে একটা মানুষ প্রত্যেকটা নক আউটে যে ও যেভাবে অমানুষের মতো গোল দিছে, মানে এটা আনপ্যারালাল। এটা আসলে আবার আমরা বেঁচে থাকতে কোনোদিন দেখবো নাকি এটা আমরা কল্পনাও করতে পারি না। সো ডেফিনেটলি মানে ওইটা তো অনেক মিস করবোই। আচ্ছা রিফাত, মানে স্কোয়াড তো দেখে ফেলছো যে ইসকো নামতেছে, আমরা আজকে কোনো নাম্বার 9 খেলাচ্ছি না, একটা ফলস 9 খেলাচ্ছি। সামনে আসেন্সিও আছে আর হচ্ছে ভিনিসিয়াস আছে। তো এইটা মানে ফার্স্ট অফ অল আমার কোয়েশ্চেন থাকবে যে তুমি কতটা অ্যাকচুয়ালি আশাবাদী এবং মনে হয় যে আমরা কি করতে পারি আজকে স্কোয়াডটা নিয়ে। আর নাম্বার 2 হচ্ছে অ্যাকচুয়ালি কোন জায়গাটাতে তোমার মনে হয় আজকে বেশি সাফার করবো স্কোয়াডটা দেখে, যেটা মনে হচ্ছে কারণ সাফারিং আমাদের ডেফিনেটলি থাকে, ম্যাচ জিতি হারি আর যাই করি না কেন 90 মিনিটস আমাদেরকে ভয়ঙ্কর সাফার করতে হবে, কারণ আমাদের আসলে এই টিমটা নিয়ে কোনো ট্যাকটিক্স কিন্তু নাই। মানে গত 4টা ম্যাচ জিতলো আমরা কিন্তু বুঝতে পারি যে টিমের কিন্তু অ্যাকচুয়ালি কোনো মানে খুব করে কোনো একটা যে ট্যাকটিক্স নেই এটা বোঝা যায়। সো আটালান্টার মতো টিমের সাথে আমাদের ভালোই সাফার করতে হবে। সো তোমার এটার ব্যাপারে অ্যানালিসিসটা কি?
ওয়েল, প্রথম কথা হচ্ছে যে ফলস নাইন, আমি অ্যাকচুয়ালি কনফিউজ যে মানে ইসকো কি আদৌ ফলস নাইন রোলে খেলবে নাকি ডায়মন্ড এর অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলবে। আমি অ্যাকচুয়ালি যদি ফলস নাইন হিসেবে কাউকে খেলতে হয় তার হচ্ছে যথেষ্ট ভালো একটা স্কোরিং ক্ষমতা থাকা উচিত। যেমন সেস ফ্যাব্রিগাস যখন স্পেনে ফলস নাইন হিসেবে খেলতো ওরও কিন্তু যথেষ্ট ভালো শুটিং অ্যাবিলিটি ছিল। কম্পেয়ার টু দিস এই ইসকো অ্যাকচুয়ালি ফলস নাইন খেলার মতো প্লেয়ার না। সেকেন্ডলি ওর ফিটনেস ইস্যু, আর যদি আমি ওকে হচ্ছে যদি কিছুক্ষণের জন্য ধরেও নিয়ে যাই, হ্যাঁ যেহেতু আটালান্টা যেটা দেখলাম ওরা হচ্ছে মাঠের মধ্যে বেশ কয়েকটা ডায়মন্ড ক্রিয়েট করে খেলে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওদের যে সেন্টার ব্যাকরা ওরা কিন্তু ডিরেক্টলি ওদের ফরওয়ার্ডদের সাথে বলা যায় ইন্টারাক্ট করে অ্যাটাকের সময়। ইভেন আমি স্ট্যাটস দেখছিলাম যে ওদের প্রতি 90 মিনিটে ওদের পাস টিমের সবচেয়ে বেশি পাস দেওয়া 5 জন প্লেয়ারের মধ্যে 3 জনই হচ্ছে ওদের 3 সেন্টার ব্যাক। সো ওদের অ্যাটাকিংটা মানে হয়তো বা এই লাইন গুলাকে ব্রেক করার জন্য ইসকোকে একটা ফ্রি রোল দেওয়া হবে আজকে। তো হোপফুলি দেখা যাক এটা কিভাবে কাজ করে। সো ইন দ্যাট কেস আমার কাছে মনে হয় যে স্কোরিং এর দায়িত্বটা থাকবে মেইনলি আসেন্সিও এবং ভিনিসিয়াসে, এন্ড বলার অপেক্ষা রাখে না এখান থেকে আমরা কতটা এক্সপেক্টেশন রাখতে পারি। তো এটা তো
আমি জাস্ট মাঝখানে একটা কোশ্চেন করি, তো তোমার কি মনে হয় যে আজকে আজকে আসলে ইসকো কে খেলানোটা মানে ইটস আ পার্ট অফ প্ল্যান অর লাইক কেউ নাই দেখে করে নামাই দিতে হচ্ছে?
No, definitely it's a part of plan according to me. কারণ আমি যে কয়েকটা ম্যাচ হচ্ছে মারিয়ানোকে দেখলাম ওর কাছ থেকে না স্কোর না অফ দা বল মুভমেন্ট আমি actually কিছুই দেখিনি। তো এইখানে হয়তো বা ইসকো কে যদি ফ্রি রোলে খেলানো যায় মেবি তাকে দিয়ে হচ্ছে সেন্টার ব্যাকদের সাথে হচ্ছে ওদের দুই ওদের মিডফিল্ড এবং হচ্ছে ওদের মানে ডায়মন্ড গুলা কিন্তু খুবই ডাইনামিক হয়। যে প্রাঙ্গন ভাই যেটা বলছিল যে ওদের ট্যাক সরি এই ভদ্রতা যেটা বলছিল ওদের ট্যাকটিক্সটা কিন্তু বোঝা যায় না যে মানে এক্সাক্টলি কোন পাশ দিয়ে যে অ্যাপ্রোচটা করবে সেটা বোঝাটাই টাফ। কিন্তু একটা জিনিস মোটামুটি ক্লিয়ার সেটা হচ্ছে ওদের সেন্টার ব্যাকরা কিন্তু বেশ ভালো রকমের বল প্লেয়িং এবং ওরা ডিরেক্টলি হচ্ছে একেবারে ফরওয়ার্ড পাস দেওয়াটা পছন্দ করে। তো এক্ষেত্রে আমার কাছে মনে হয় ইসকোকে এই ফেইলটা দেওয়া হবে জাস্ট ওদের পাসিং লাইন গুলাকে কিছুটা ব্লক রাখার জন্য। সাকসেসফুল পুরো বলি হবে না মানে ডেফিনেটলি, বাট কিছুটা হয়তো ব্লক করে রাখার জন্য। তো যেটা বলছিলাম যেটা বেশি ভোগাতে পারে সেটা মানে এটা তো কোনো বলার অপেক্ষায় রাখে না, আমাদের অ্যাটাক বলতে কিছু নাই, মানে আমাদের অ্যাটাক ওদেরকে ভোগাবে না, এটাই হচ্ছে আজকের ম্যাচের কি পয়েন্ট একচুয়ালি বলা যায় একেবারে কনফার্ম পয়েন্ট। আর যদি ভোগাতে হয় আমার মনে হয় যে আমাদের দুই উইং দিয়ে আমাদেরকে প্রচুর আজকে ভুগতে হবে, বিশেষ করে রাইট, আমাদের রাইট ব্যাক দিয়ে। কারণ আটালান্টার খেলার মধ্যে আমি যেটা দেখলাম যে ওদের মানে যতই ডিরেক্ট পাস হোক না কেন, ওদের উইং থেকে অ্যাটাক করার টেন্ডেন্সিটা কিন্তু বেশি, এবং এত ফাস্ট অ্যাটাক হয় ওইখান থেকে। সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের যে দুই স্ট্রাইকার আছে মুরিয়েল এবং জাপাতা, ওরা দুইজনই দেখা যায় প্রয়োজন বোধে তাদের সেই ডায়মন্ডটাকে শেপে রাখার জন্য উইং এ চলে যায় এবং সেখান থেকে খুবই ফাস্ট অ্যাটাক নিয়ে আসে। তো আমার মনে হচ্ছে যে আমাদের অ্যাটাক নিয়ে অ্যাকচুয়ালি অ্যাটাক নিয়ে আমরা ভুগবো এবং আমাদেরকে ভোগাবে ওদের উইং। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স।
আচ্ছা আমি মানে আজকের ম্যাচ নিয়ে আরো ডিসকাশন হবে, মানে আরেকটু হয়তো পরবর্তীতে আমরা কথা বলবো, কিন্তু একটু আমি একটু যেহেতু অনেকদিন পরে আসছি প্লাস আর কি এন্টায়ার সিচুয়েশনটা নিয়ে একটু কথা বলার দরকার আছে, তো আমি ওই জন্য একটু প্রাঙ্গণ ভাইয়ের কাছে একটু জানতে যাব যে আসলে এই সিজনটা কিন্তু বাকি যে কোনো ফুটবলিং সিজন থেকে অনেক ডিফারেন্ট। কারণ আসলে দেখা যাচ্ছে যে প্রত্যেক উইকে এমনকি তিনটা করে ম্যাচ খেলতে হচ্ছে অনেক সময়, তো আসলে ইনজুরি সমস্যায় ভুগতেছে শুধুমাত্র রিয়াল মাদ্রিদ তা না, বার্সেলোনাও দেখা যাচ্ছে যে ফাতি নাই, তারপর হচ্ছে কোটিনহো খেলতেছে না, ইপিএল তো লেগেই আছে, লিভারপুল তো পুরো ধসে গেছে। তো গিভেন মানে এটা কিন্তু রিয়ালিটি, হ্যাঁ এটা কিন্তু মানে কোভিড-19 এর 8 মাস চলে যাওয়ার পরে আমরা কেন অডেগার্ড এবং হচ্ছে রবিচের মতো প্লেয়ার গুলাকে ছেড়ে দিলাম যে এরকম একটা সিচুয়েশন আসতে পারে? মানে এই প্লেয়ারের এখন কিন্তু ডেপথ এর কোনো অল্টারনেটিভ নাই, কারণ যেসব টিম গুলা ডেপথ ভালো ওরাই কিন্তু সার্ভাইভ করে যাচ্ছে, মানে সাচ এস ম্যান সিটি। হ্যাঁ তো আমরা কেন এরকম সুইসাইডাল হয়ে এই কাজটা করলাম যে আমাদের প্লেয়ার ছেড়ে দিচ্ছি, বা আমাদের যে এমনি তো ডেপ কম ছিল যা ছিল তাও কেন সেটা থেকে আমরা সরে আসছি? এখানে কি আসলে মানে টিমের অ্যাকচুয়ালি কালচারটাতে প্রবলেমটা কি, আর মানে জিদান অ্যাকচুয়ালি প্রপার ইউজটা করতে পারেনি ওই জায়গাটাতে, মানে এই ব্যাপারে আপনার মতামতটা কি?
ওকে, সো এখানে বেশ কয়েকটা পয়েন্ট। প্রথমত হচ্ছে যেমন ইনজুরির সমস্যা, যেটা এটা মানে সব টিম ইঞ্জুরিতে সাফার করতেছে এটা অ্যাকচুয়ালি একটা ফলস পারসেপশন। যেমন রিয়াল মাদ্রিদের এই সিজন ইঞ্জুরি হয়েছে 43টা, অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে 28টা ইঞ্জুরি বেশি, বার্সেলোনার থেকে 17টা ইঞ্জুরি বেশি। সো সব টিমের অ্যাকচুয়ালি ইঞ্জুরি হইলো রিয়াল মাদ্রিদের মতো এরকম ক্যাটাস্ট্রফিক্যাল মার্জিনে হচ্ছে না। লিভারপুল যখন টানা 4টা ম্যাচ হারছে ওরা তো সালা মানে ওদেরকে নিয়েই হারছে, এরকম তো না ওদের ওই মিনামিনো তো এখন নাই অ্যাকচুয়ালি, যে ওদের একাডেমির প্লেয়ার খেলাইতে হয়েছে বা ওদের ভিনিসিয়াস যে তাকে খেলাইতে হয়েছে দেখে হারছে। আর মানে ভ্যানডাইক তো ওদের পুরো সিজনই আউট, ভ্যানডাইক যখন ছিল তখনও তো হচ্ছে স্পার্সকে হারাইছে, মাঝখানে তো লিভারপুলের একটা ভালো খুব ফেস চলতেছিল, বাট ওরা লাস্ট এখন যে ওদের স্লামটা চলতেছে ওদের তো মোটামুটি ভ্যানডাইককে ছাড়া ফুল ফিট স্কোয়াডই আছে। বাট এই যে আমি যখন কালকের এই মানে ম্যাচের জন্য আমি সারা সপ্তাহ ধরে গ্রাফিক্স ট্রাফিক্স বিভিন্ন কিছু বানাচ্ছিলাম, তখন আমি হুস্কোর্ডে ঢুকলাম, দেখি যে রিয়াল মাদ্রিদের ইঞ্জুরি কলামটা এত বড়, 9টা প্লেয়ার, আর আটলান্টার ইঞ্জুরি কলামে 1টা প্লেয়ার, এবং ওইটা খুব একটা ইম্পর্টেন্ট প্লেয়ারও না ওদের যে ইঞ্জুরিতে আছে। সো ইঞ্জুরির এটা নিয়ে তো মানে ইঞ্জুরিটা যত হাস্যকর, এই 43টা ইঞ্জুরি হওয়ার পর নাকি আবার রিয়াল মাদ্রিদ বিশেষ তদন্ত কমিটি গঠন করছে কেন ইঞ্জুরি হচ্ছে, ওইটা হচ্ছে এটার থেকে বড় হাস্যকর ব্যাপার, যে মানে তদন্ত কমিটি হওয়ার জন্য 43টা ইঞ্জুরি হইতে হয়েছে। এটা আবার একজন এভাবে বলছে যে বেনজেমা 2 বার ইঞ্জুরিতে পড়ছে এরপরে তদন্ত কমিটি গঠন করছে, বেনজেমা 2 বার ইঞ্জুরিতে পড়ার আগে টনক নড়ে নাই কারো, বেনজেমা ইঞ্জুরিতে পড়ার পর টনক নড়ছে, ওইটা একটা ডিফারেন্ট কথা ছিল। আর আরেকটা জিনিস হচ্ছে এই ওডেগার্ড জোবিচের যেটা বললে, এটা নিয়ে আমি আগেও আসলে বিভিন্ন জায়গায় কথা বলছি এবং এটা আবারও আমি একই জিনিস রিটারেট করবো, এটা হচ্ছে একটা ক্লাবের নিজের প্রায়োরিটি সম্পর্কে সঠিক ধারণা না থাকা, এবং সঠিক প্রথমত হচ্ছে প্রায়োরিটি সম্পর্কে সঠিক ধারণা নাই, দ্বিতীয়ত হচ্ছে যেই ধারণা আছে ওইটা নিয়েও হচ্ছে রং জিনিসে প্রায়োরিটাইজ করা। এখানে আমার মনে হয় যে ওভারঅল অনেকেই স্টেক হোল্ডার আছে, একদম প্রেসিডেন্ট থেকে শুরু করে মানে আমি সাধারণ ফ্যান, সবার স্টেক আছে এখানে। স্টেকটা এরকম, যেরকম একটা স্পোর্টস অর্গানাইজেশনে কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড কি চাচ্ছে একটা স্পোর্টস অর্গানাইজেশনের কাছ থেকে, তার ফ্যানরা, তার স্টেক হোল্ডাররা, স্পন্সররা, সবকিছু কিন্তু একটা সময় যে ক্লাবের কাছে কিছুটা হইলেও ট্রান্সেন্ডেড হয় ওই থটটা। তো আমাদের তো প্রথমত যেমন ইউথ ডেভেলপমেন্ট একটা অনেক বড় ইস্যু রিয়াল মাদ্রিদে কারেন্টলি, লাইক একটা বার্নিং ইস্যু যে জিদান ইউথ প্লেয়ার ডেভেলপ করতে পারতেছে না। সো আমি যখন মানে ফিরে তাকাই যে আমার জেনারেশনে দেখা ওই মরিনহো যে সের্জিও কানালেস ক্যান্সিলো ওয়ার ইজ হি, মরিনহো যে পেড্রো লিওন ক্যান্সিলো ওয়ার ইজ হি, মানে রিয়াল মাদ্রিদ তো কখনোই ইউথ মানে লাস্ট ইউথ প্লেয়ার ডেভেলপ করে ওইটাকে সুপারস্টার বানাইছে, ওর নাম রাউল ইকার কাসিয়াস গুতি, ওরা ওদেরকে সুপারস্টার বানানো হয়েছে। মানে ইউথ প্রডিজি বলতে আমরা যেটা বুঝি, ওজিল, ডিমারিয়া, ওরা তো ঠিক ইউথ প্রডিজি ছিল না, দে আর অলরেডি প্রিটি মাচ নোন প্লেয়ার্স ইন ইউরোপ, ওদেরকে আনা হয়েছে এন্ড দেন লাইক ওদেরকে ডিফারেন্ট প্রোফাইলে রূপান্তর করা হয়েছে, ডিফারেন্ট থিং। বাট ইউথ প্লেয়ার এনে ওই ইউথ প্লেয়ারকে অনেক বড় প্লেয়ার বানাইতে হবে, এটা তো আমাদের রিয়াল মাদ্রিদের কালচারে কখনোই ছিল না। বাট এগুলোর মধ্যেও দুই একটা জেম আসবে, যেমন ফেদে ভালভার্দে একটা জেম, এরকম মার্টিন ওডেগার্ড এরকম একটা জেম, লুকাস ভাসকেস। এবং লুকাস ভাসকেস কিন্তু আমাদের বিল্ড করা, আমাদের ইনভেস্ট করা ইউথ প্রডিজি না, হি ওয়াজ এ মানে 70 মিলিয়ন দিয়ে তো কেউ ইউথ প্রডিজি কিনে না, রাইট? ওকে আমরা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে কিনে আনছি। সো লুকাস জোভিসকে যখন রিয়াল মাদ্রিদে আনা হয়েছে, জিদান তখন কোচ, তো এটা তো মানে এটা রিয়াল মাদ্রিদ কেন লুকাস জোভিসকের এজেন্টকে এটা বোঝানো হয়নি, কেন লুকাস জোভিসকে এটা বোঝানো হয়নি যে ইউ উইল অলওয়েজ বি সেকেন্ড ফিডল, বিকজ আনলেস ইউ আর লাইক স্কোরিং 50 গোলস ইন 20 ম্যাচেস ইউ উইল রিমেইন সেকেন্ড ফিডল। মোরাটা ওয়াজ সেকেন্ড ফিডল, এভরি ওয়ান আর সেকেন্ড ফিডল টু বেনজেমা। এবং 2018 সালের পর থেকে ইউ উইল বি সেকেন্ড ফিডল বিকজ ইউ আর সেকেন্ড ফিডল। 2018 সালের পর থেকে আমরা দেখি যে রোনাল্ডো যাওয়ার পর ওই গোলস এন্ড অ্যাসিস্টে রোনাল্ডো মেসির সমান সমান প্রায় বেনজেমা, মানে এখানে তো ওকে আর মানে ওকে আর মানে ভিন্ডিকটিভ ভাবে বেনজেমাকে কোনো কিছু বলার সুযোগই নেই আমাদের কাছে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের প্লেয়ারদেরকে ওইভাবে বোঝানো উচিত ছিল যে একটা সার্টেন টাইম পর্যন্ত তুমি সেকেন্ড ফিডলই থাকবা, তোমার গেম টাইম কম থাকুক বেশি থাকুক, ইট ইজ হোয়াট ইট ইজ। মানে এখন জিদান এভাবেই চিন্তা করবে, জিদানের মানে মাইন্ডে যদি কোনো প্লেয়ার না থাকে হি ইজ জাস্ট নট দেয়ার, এভাবেই চিন্তা করবে। মানে এখানে আমি জিনিসটা ডিফেন্ড করতেছি না, বাট ও এভাবে চিন্তা করে এখন, হোয়াট ক্যান উই ডু, আমরা কি এখন তাহলে ও জিদান যেই সব প্লেয়ারকে খেলাচ্ছেন ওদের সবাইকে ক্লাব থেকে বের করে দিব, এটা এটা কি মানে এটা তো কোনো সলিউশন হইতে পারে না। যেমন এই যে এখন আজকে লুকাস জোভিচ, আমি কলম দিয়ে লিখে দিতে পারি ও স্টার্ট করতে আজকের ম্যাচ, আজকে মার্টিন ওডেগার্ড হয়তো স্টার্ট করতো, কিন্তু নাও দে কান্ট, দে উইল স্টার্ট ইন দ্য ইউরোপা লিগ ফর ফ্রাঙ্কফুর্ট অ্যান্ড আর্সেনাল। বাট এই যে প্লেয়ারের হ্যাপিনেস এর জন্য আমরা 6 মাস মানে 6 মাস আর 6 মাস ছিল, মানে লিটারেলি আর 6 মাস ছিল সিজনটা শেষ হইতে। সিজন শেষ হওয়ার পর হ্যাঁ, একটা প্লেয়ারের যদি মনে হয় এই ম্যানেজারের আন্ডারে আমার কোনো কোনো ফিউচার নেই, অ্যাবসলুটলি দ্যাট প্লেয়ার ক্যান টেক দ্যাট ডিসিশন, হি ক্যান লিভ দ্য ক্লাব। রিয়াল মাদ্রিদ ট্রান্সফার মানি গেইন করতো বা যেটি গেইন করতো ছেড়ে দিত। বাট সিজনের মাঝখানে দুইটা এমন প্লেয়ার, মানে বিশেষ করে যেমন জোভিচের স্ট্রাইকার তো আমাদের বেনজেমা ছাড়া ব্যাকআপ নেই, বেনজেমা যখন ইঞ্জুরিতে পড়তো, বেনজেমা যতক্ষণ আসে বেনজেমা খেলবে, বেনজেমা না থাকলে আমাদের বেনজেমার ব্যাকআপকে দরকার হইতোই, নো ম্যাটার হাউ গুড অর ব্যাড হি ইজ। আমরা মানে জোভিচ আর ওডেগার্ডের মতো দুইটা প্লেয়ারকে ছেড়ে দিলাম জাস্ট বিকজ লাইক ওদের মন খারাপ, ওদের এখন গেম টাইম দরকার। আমি যেটা প্রেডিক্ট করতেছি লাইক জোভিচও এখন ফার্স্ট চয়েস না ফ্রাঙ্কফুটে, আর্সেনালও স্টার্ট করা শুরু করছে ওডেগার্ড জাস্ট নাও। দিন শেষে যদি দেখা যায় যে মানে সের্জিও আরিবাস এই 6 মাসে যত মিনিট খেলে ফেলছে, ওডেগার্ডের আর্সেনালের মিনিট তার মোটামুটি 400-500 মিনিটের কাছাকাছি, ইট উইল বি ভেরি স্যাড টু সি। মানে ওডেগার্ড ইজ এ ভেরি ফেভারিট প্লেয়ার অফ মাইন, আমি খুবই স্যাড হবো ওকে, যে 600 মিনিট হয়তো ও আরেকটু ওয়েট করলে রিয়াল মাদ্রিদে খেলতে পারতো, সেই 600 মিনিটও আর্সেনালের হয়ে খেলতেছে। সো এই জিনিসগুলা, এই মানে প্লেয়ারদের কিছু দাবি দেওয়া থাকতে পারে, দে আর ইয়াং প্লেয়ার্স, দে আর জাস্ট 2022, মার্কেটেবিলিটি অনেক কিছুই তাদের থাকতে পারে, বাট আমার মনে হয় ক্লাবের এখানে ক্লাবকে আগে প্রায়োরিটাইজ করা উচিত ছিল যে ওকে ইউ হ্যাভ টু লিভ, ইউ হ্যাভ টু লিভ অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন। আমাদের ক্লাবের ইঞ্জুরির যে অবস্থা, উই জাস্ট কান্ট লেট ইউ লিভ ইন দ্য মিডল অফ দ্য সিজন লাইক দিস। এবং যেখানে যখন ওরা গেছে তখন কিন্তু রিয়াল মাদ্রিদ 3-4টা কম্পিটিশনে সবগুলোতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছিল। সো এখন জিদান যে মিসম্যানেজ করছে এখানে, সেটা দ্যাটস জিদানস ব্লেম, দ্যাটস অতটুকু ব্লেমের স্টেক হোল্ডার জিদান নিজে। বাট আমরা যেভাবে জিনিসটা দেখার চেষ্টা করি যে জিদান ইজ দি ওনলি স্টেক হোল্ডার হিয়ার, হি ইজ নট দি ওনলি স্টেক হোল্ডার, বাকি যারা স্টেক হোল্ডার আছে ক্লাবের ম্যানেজমেন্ট, হোজে আনহেল সানচেস পেরেস, প্লেয়ারদের এজেন্টরা যারা এই লোন গুলো ফ্যাসিলিটেট করছে, আমার মনে হয় ওদের সব মিলে মানে কালেকটিভলি এখানে রিয়াল মাদ্রিদ ফেল করছে। ইটস দেয়ার ইজ নট এ সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার, কালেকটিভলি রিয়াল মাদ্রিদ ফেল করছে নিজেদের প্রায়োরিটিটাকে, মানে প্রায়োরিটি কোন জায়গায় ওটা রেকগনাইজ করতে।
আড়াই মাস কোন একটা কোন ম্যাচ স্টার্ট করে নাই, একটা মিনিটও খেলে নাই, তো এটা তো ওর মতো একটা প্লেয়ারের অবভিয়াসলি ওকে এফেক্ট করবে। ও গত সিজনে প্লেয়ার অফ দ্য মান্থ ছিল বেশ, মানে একবার মনে হয়েছিল যখন ও সোসিয়েটেডে ছিল, সো এটা তো ডেফিনেটলি ওর এফেক্ট করবে। কিন্তু
ও প্লেয়ার অফ দ্য মান্থ ও লাইক মেসির পরে কিছু ক্রিয়েটিভ স্ট্যাটে, মানে শুধু মেসি ওর থেকে আগায় ছিল, ওডেগার্ডের স্ট্যাট ছিল এত ভালো, মানে কিছু পার্টিকুলার জায়গায় শুধু মেসি ওর থেকে বেটার খেলছে। সো বার্সেলোনা ফ্যানরা অ্যাকচুয়ালি একটা হ্যাশট্যাগ ইউজ করে যে অনলি মেসি হ্যাজ মোর, সো ফাইনাল সো ওডেগার্ডের এরকম কিছু হ্যাশট্যাগ অনলি মেসি হ্যাজ মোর স্ট্যাট ছিল।
হ্যাঁ
হ্যাঁ, সো ইয়াপ গো অ্যাহেড।
মানে বাট জিদানকে আমি ব্লেম দিই না একটা কারণে, কারণ জিদান কিন্তু ধরেন অনেকে বলে যে অল্টারনেটিভ প্ল্যান নাই, সে একই বারবার খেলাচ্ছে ইয়েতে মিডফিল্ডে, কিন্তু জিদান কিন্তু অ্যাকচুয়ালি টাইম দিছিল এই প্লেয়ার গুলা সবাইকে, জোভিচকে কিন্তু টাইম দিছে, সবাইকে টাইম দিছে, টাইমটা কিন্তু ইউটিলাইজ করতে পারে নাই কেউ। আমরা কিন্তু প্রথম ধাক্কাটা প্রথমে খেয়ে গেছি, এখন আসলে এটা ওর কোচিং সেল, ও একটা কমফোর্ট জোনে থাকতে ভালোবাসে, তো ওই কমফোর্ট জোনটা যদি ও চায় প্রত্যেক ম্যাচে, মানে উই ক্যানট মানে কি বলবো, এটাতে আমরা বাধা দিতে পারি না ওরে। হ্যাঁ, তো এটা দ্যাটস আওয়ার ব্যাড লাক, আসলে ও যখন চান্স দিছে তখন ওরা ক্লিক করে নাই।
আমরা মডরিচ আর ক্রুজকে বসায় দেওয়ার কাজটা যত সহজ মনে করি, এটা ট্যাকটিক্যালি অত সহজ একটা কাজ না। ক্রুজকে আমরা ম্যান সিটির সাথে ফার্স্ট হাফে বসাইছিলাম গত লেগে, উই অল সি স হোয়াট হ্যাপেন্ড। সো ক্রুজ আর মডরিচকে আসলে মানে একটা কোচেরও নিজের সাথে আমার মনে হয় নিজের ব্যাটেল করতে হয়। ক্রুজ আর মডরিচকে তো মানে ওরা টানা 20-25-30 যতই ম্যাচই খেলুক না কেন, মানে ওদের রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে যে ইম্প্যাক্ট, ওইটা আসলে চাইলে একটা কোচ বসাই দিতে পারে না। মানে একটা কোচ যদি ম্যাচের 2 ঘন্টা আগেও দ্বিধাদ্বন্দ্বে থাকে কাকে খেলাবো, শেষ পর্যন্ত মনে হয় ডিসিশনটা ওইভাবে নিয়ে ফেলে যে আচ্ছা মডরিচকেই খেলাই, ভালভার্দেকে না খেলে। সো আমার মনে হয় ওই জিনিসটাও কিছুটা কাজ করে।
ক্রুসের ব্যাপারে আমি একটু আগে স্ট্যাট দেখলাম যে এই সিজনে ও প্রেসের এগেইনস্টে মাত্র 5টা ভুল পাস দিয়েছে, মাত্র 5টা। ক্যান ইউ ইমাজিন ইট, মানে কতটা ইনসেইন হইলে এই রকম, মানে এক প্রেসের এগেইনস্টে হোক, মানে এই সিজনে বোধহয় 24-25 ম্যাচ খেলা হয়েছে, সোফার মাত্র 5টা ভুল পাস, ইটস অ্যাবসলিউটলি আনরিয়াল। এই সব ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো ডিসপিউট করার সুযোগও থাকে না।
এক্স্যাক্টলি। আচ্ছা, আমি একটু কৌশিকদার কাছে চলে আসি। মানে একটা যেটা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি প্রাঙ্গণ ভাইয়ের ডিসকাশনটা এখানে নিয়ে আসবো যে জিদান অ্যাকচুয়ালি ওই টাইপের কোচ না যে সে প্লেয়ার গ্রুম করে করে হচ্ছে সে সুপারস্টার বানাবে, কিংবা অ্যাকচুয়ালি না, এটা জিদানকে দোষ দিয়েও লাভ নাই। মানে রিয়েল মাদ্রিদ বোর্ড বলেন, ফ্যান বলেন, কেউ হইতেছে থিও ওয়ালকটের মতো প্লেয়ার দেখতে চায় না, যে হচ্ছে 10-12 বছর হতেছে প্রমিসিং থাকবে। হ্যাঁ, আমরা ট্রফি দেখতে চাই। সো কিন্তু অন্যদিকে আপনি ধরেন রিয়াল মাদ্রিদের গত 3-4 বছরে যত সাইনিং, সব কিন্তু হচ্ছে ইয়াং প্রোডিজি টাইপের প্লেয়ার কিনতেছে, ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয় কিনতেছে, লুকা জোভিচ 20টা গোল দিছে ফ্র্যাঙ্কফুর্টে, সুন্দর সুন্দর গোল দিছে ইউরোপা লিগে, একটা ম্যাচে ভালো খেলছে, এরকম প্লেয়ার কিনে নিয়ে আসতেছে। এখন মানে আপনি ধরেন জিদানের যে প্লেয়ার গুলার দরকার, এগুলা এই টাইপের সাইনিং না করে আপনি ধরতেছেন এরকম মানে ফ্যান্সি সাইনিং, এগুলো আমি ডেফিনেটলি বলবো যে এগুলা দেখতে খুব সুন্দর লাগে, হ্যাঁ, কিন্তু এফেক্টিভনেসের কোশ্চেন আসলে তখন অন্য ব্যাপারে চলে যায়। তো মানে এই গ্যাপটা অ্যাকচুয়ালি আমরা কতটা সাফার করতেছি এই গ্যাপটার জন্য, যে অ্যাকচুয়ালি ভিনিসিয়াসকে গ্রুম করার জন্য কি জিদান পারফেক্ট পারসন, অর মানে অ্যাকচুয়ালি রিয়েল মাদ্রিদের এই ট্রফি যে আমাদের কি বলবো যে ট্রফি ফ্যাটি, সেটার জন্য কি অ্যাকচুয়ালি এই ভিনিসিয়াস কিংবা রড্রিগো কিংবা হচ্ছে কি বল অডেগার্ডের মতো প্লেয়ার গুলাকে গ্রুম করে করে বড় করে তোলা কি, মানে এটা দুটো কি
আমাদের সিস্টেমটা খারাপ? আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা ছোট থাকতে যখন খেলা দেখছি কিরকম, যে বার্নাবুতে রিয়াল মাদ্রিদের একটা টিমের মাত্র 2 জন সেন্টার ব্যাক নিচে দাঁড়ায় রয়েছে, বাকি সবাই উপরে অ্যাটাক আফটার অ্যাটাক করতেছে, কাউন্টার অ্যাটাক আসলো, নিচে শুধু পেপে আর রামোস দাঁড়ায় রয়েছে, তার মানে 2-3 এই জায়গার মধ্যে তাদের এরর মার্জিন 0%। এই জায়গা থেকে ওরা প্রতি ম্যাচ উইক ইন উইক আউট কিন্তু ওরা ডেলিভার করছে, রাইট? জিদান, তারপরে এখন আক্রমণ ভাগের প্লেয়ারদের কথা আছে, আগে রিয়াল মাদ্রিদে এনাফ চান্স ছিল, এনাফ স্কোরিং চান্স ছিল হ্যানটেন, কিন্তু জিদান আসার পরে আপনি আক্রমণ ভাগের ক্ষেত্রে আপনি রোনালদোর ক্ষেত্রেই চিন্তা করেন, এর আগে একটু পার চান্স তার গোল কনভার্সান আর ওদের ক্ষেত্রে দেখেন অনেক কম। এখন রোনালদোর ক্ষেত্রে যদি 4 চান্সে সে 2 গোল করতে পারে, এই সেম জিনিসটা আমরা ভিনিসিয়াস অথবা জোভিচের কাছ থেকে আশা করতে পারি না। এই নিয়ে ওই যে ম্যানেজিং মাদ্রিদের ও মরবিন্দের একটা লেখা ছিল যে গিভেন এনি চান্স ওডেগার্ড মে নট সাকসিড এভার ইন রিয়াল মাদ্রিদ আন্ডার জিদান। তার বলতেছে যে যে প্লেয়িং স্টাইলটাতে জিদান খেলতেছে, এতে নো ম্যাটার হাউ মাচ মিনিট হি গেটস ইন ফিউচার, হি মে নট সাকসিড এভার আন্ডার হিম। এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট, কারণ আমাদের স্টাইলটার সাথে তার স্টাইলটা ফুল, আমি যতটুকু ওদেরকে দেখছি এটা যায় না, এক নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে ফ্যান্সি সাইনিং, 21 বছরের একটা প্লেয়ার কিন্তু বার্সাও কিনছে, সেটা হচ্ছে নেইমার। আবার আমরা মোটামুটি 19-20 রেঞ্জে আমরা অনেকগুলো প্লেয়ার কিনতেছি, আমরা ধরা খাইছি বার্সা নেইমারের নিয়াজ মোটামুটি ভালো করছে, জাস্ট শুধুমাত্র আন্ডার এপ্রিসিয়েটেড ছিল কিন্তু। এখন এই জায়গার মধ্যে কিন্তু একটা কাহিনী আছে, ভিনিসিয়াস বলেন, রড্রিগো বলেন, ওরা যে ব্রাজিলিয়ান লিগ থেকে স্পেনে আসছে, ওদের তাদের ঘরোয়া লিগে তাদের অবদান কি? কিছুই না। অথচ নেইমার কিন্তু সান্তোসে কোপা লিবার্তাদোরেস জিতে আসে, আর যারা লাতিন আমেরিকান ফুটবল ফলো করে তারা জানে যে কোপা লিবার্তাদোরেস কি জিনিস। তারপরে সে কোপা সরি কনফেডারেশনস কাপ 2013 সেইখানেও কিন্তু চ্যাম্পিয়ন বানায়, তারপরে বার্সায় আসে। সো অলরেডি হি ওয়াজ এ সুপারস্টার। আমরা শুধু ইয়াং প্লেয়ার কিনলেই হয় না, ইয়াং প্লেয়ারের কিছু কোয়ালিটি থাকে বা সব কিছু মিলাইই থাকে। আর লুকা জোভিচ 20 গোল ফ্রাঙ্কফুর্টে করছে, পার কত চান্স এটা একটা জিনিস দেখতে হবে। আমি সবসময় যে জিনিসটা ই করি যে লিনগার্ড এখন ওয়েস্ট হ্যামে ফাটায় দিচ্ছে, কিন্তু একটা বড় ক্লাবে থাকতে কিন্তু তার এই ফর্ম ছিল না। হ্যাঁ, সুতরাং এটা সবসময় হবে তা না। এখন আমাদের একটা জিনিস দেখেন যে একটা ফুল ফ্লোয়ের এগেনস্টে একটা ম্যাচ চলতেছে, সেই জায়গার মধ্যে টনি ক্রুসের একটা সেট পিস থেকে ক্যাসেমিরো বা ভারানে দ্বারা একটা গোল দিয়ে 1-0 ম্যাচ বাইর করে নিয়ে আসতে পারে, এই জন্য তারা লিজেন্ড। কিন্তু আমাদের ইয়াংস্টাররা কিন্তু এই জিনিসটা এত সহজে পারবে না। আবার আপনার জিদানের ওয়ান্টেড সাইনিং এর মধ্যেও যদি আমি ধরি আমাদের হ্যাজার্ড, হ্যাজার্ডের প্রজেক্টটা কিন্তু আমাদেরকে মানে ফুল ফেল। হ্যাঁ, এর চেয়ে ওই সময়ে যদি আপনার ধরেন অ্যাটলিস্ট পোগবারেও যদি দিত ওর বদলে, আমার মনে হয় জিদানের
ওর মানে
কিছু করতে পারে। ওর মানে হ্যাঁ, আর নেইমারের কথা তো প্রশ্নই আসে না, নেইমার ইনজুরিতে থাকার পরেও এর চেয়ে অনেক ভালো সার্ভিস দিত। আমার
অফকোর্স অফকোর্স
ইনজুরিতে থাকার পরেও হ্যাজার্ড যে কয় ম্যাচ খেলছে এই কয় ম্যাচে মানে এর চেয়ে রিয়াল মাদ্রিদের লুকাস ভাসকেজের অবদান অনেক বেশি
এই সিজনে। নেইমার ইনজুরিতে পড়ার আগে হি লিটারালি ওয়াজ দা বেস্ট প্লেয়ার ইন দা ওয়ার্ল্ড, মানে মেসির আউটপুট অফেন্সিভ আউটপুট ওর মতো ছিল না, মানে নেইমার মানে এবার ইনজুরিতে না পড়লে সে অন্য টাইপের কোন দুর্ঘটনা ঘটায় ফেলতো।
তারপর হচ্ছে ওই যে আমরা যে ফ্যান্টাসাইজ করি যে এমবাপ্পে না হ্যালান্ড হোম তোমার বিজয়, আমার কাছে সবচেয়ে ভালো লাগছে টনি ক্রুসের প্রেস কনফারেন্সটা, যে আমার তো আমার পাস দেওয়া দরকার বেনজেমারে, তারা তো আমার ম্যাচ জিতাবে না। এটা কত সুন্দর একটা কথা, আপনি চিন্তা করেন ধরেন হ্যালান্ড একটা মেশিন, এটা আমরা মানে ওর অ্যাটিটিউড দেখলে বোঝা যায় যে হি ইজ বর্ন টু স্কোর গোলস। হ্যাঁ, যদি খুব বড় ধরনের কোনো ইঞ্জুরি ওরে নষ্ট না করে তাহলে ই হবে। ফুল না হলেও ওই বুন্দেসলিগাতে কিন্তু একসময় জোভিচ এরকম গোল করত, টিমো ওয়ার্নারও এরকম গোল করত, কিন্তু এখন কিন্তু কেউ তাদের পরবর্তীতে যখন জায়ান্ট ক্লাবে গেছে সেরকম করতে পারে নাই। টিমো ওয়ার্নার এটা যায় না, আমাদের বর্তমান প্লেয়িং স্টাইলে হ্যালান্ডের সুযোগ তেমন নাই, বরং এমবাপ্পের এই জায়গায় চান্সটা একটু বেশি থাকবে। যদিও দুইজনের মধ্যে একটা ফারাক আছে, কিন্তু এমবাপ্পে কিন্তু টিপিক্যাল রিয়াল মাদ্রিদ মেন্টালিটি, মানে বিগ ম্যাচ বিগ নাইট বুম, মানে ফুল আলোটা তার নিজের মধ্যে রাখতে পারে। ইদানিং এই গত 6 মাসে এমবাপ্পে কিন্তু লিগে প্রচুর জঘন্য খেলতেছে, আপনি গত রাত্রে খেলা যদি দেখেন এমবাপ্পের মানে বলার বাইরে জঘন্য খেলছে, কিন্তু
লিগে জঘন্য খেলাটাও কিন্তু রিয়াল মাদ্রিদের একটা মানে ইয়ের সাথে মিলে যায়।
আমি তাই বলতেছি যে এটা একটা ক্লাস। এখন হয়েছে কি আমাদের এই ইয়ত প্রজেক্ট গুলো দিন শেষে একটাও সফল হবে না। হ্যাঁ, যেটা ওই যে প্রাঙ্গন ভাই বলতেছিলেন যে আমাদের ওই যে রাহুল গুতি টুতি, এরপরে তো আর আমরা সেই রকম ভাবে ইয়াং প্লেয়ার থেকে লিজেন্ড আনতে পারি না। আমি এই কারণে বলি আনতে পারি না, যে একটা সেন্টার ব্যাকের ক্ষেত্রে আমি দেখি ভারানে যেদিন তার ওই পারফরমেন্স দিয়ে বার্সার সাথে যেদিন উঠলো, এটা একটা মেক অর ব্রেক। এরকম পারফরমেন্স যদি একদিন দেখা গেল যে মিলিতাও মারতো তাহলে সেও উঠে যাইতো, কিন্তু এটা কিন্তু একটা মানে মেক অর ব্রেক। এই দিন যদি সে 3টা গোল কনসিড করতো, যে ব্যাক ট্যাকেল গুলাতে সে ক্লিন ট্যাকেল করছে লাস্ট ম্যান হিসেবে, এগুলো যদি সে লাল কার্ড খাইতো তাহলে রিয়াল মাদ্রিদে তার অবস্থানটা কোন জায়গায় যাইতো? এই এক, সুতরাং দেখা গেল যে তারে এখন একটা জুভেন্টাসের মতো ক্লাবে বা একটা ইংলিশ লিগের কোনো একটা সেট আপ ক্লাবে দিলে দেখা যাবে যে সে খুব ভালো ডিফেন্ডার, কিন্তু রিয়াল মাদ্রিদের অ্যাকচুয়াল ডিফেন্ডাররা কিন্তু এরকম হয় না, তাদের এরর পার্সেন্টেজ 0%, কারণ তাদের ম্যাক্সিমাম সময় তাদের খেলতে হয় 2-3। সুতরাং এখানে ট্যালেন্ট এনাফ না, আপনার পারফরমেন্স এফিসিয়েন্সি 90-95% না হলে আপনি রিয়াল মাদ্রিদে সার্ভাইভ করতেই পারবেন না।
এবং একটা কথা পরবর্তী আলোচনায়, যেমন লুকা জোভিচকে নিয়ে অনেক কথা বলা হয়ে গেছে, লুকা জোভিচের একটা ব্যাপার, ও ওর প্রথম যে দুইটা ম্যাচ ওকে স্টার্ট করানো হয়েছে 4-4-2 তে, ওই দুইটা ম্যাচে ও মনে হয় আমার মনে হয় 4টা চান্স পাইছে, যেটার মধ্যে দুইটা মানে মোটামুটি সিটার ছিল, তো এই দুইটা গোল যে জায়গা থেকে ও মিস করছে, ওই দুইটা গোল গোল হইলো এরপরেও জিদান ওকে দুই মানে ওই যে ম্যাচে 2 মিনিট টাইম দিত, ওইটা আমার মনে হয় যে ওইটা ধরে রাখা অনেকটা মানে জিদানকে পার্সোনালি অপছন্দ করার মতো, মানে ওই রকম পারফরমেন্স একটা স্ট্রাইকার দেওয়ার পর কোন কোচই মানে এটার লিটারালি আমাদের কাছে টেমপ্লেট সাজানো আছে, মোরাটাকে এরকম মাঝখানে 20-25 মিনিট নামাইতো, এরকম টানা কয়েকটা ম্যাচ আছে, একদিন মোরাটাকে সেভিয়ার সাথে স্টার্ট করে দিয়েছে লালিগা জাস্ট আগের ম্যাচে ভালো খেলছে দেখে, আগের ম্যাচে ওরকম পারফরমেন্স দিছে দেখে, সো একটা স্ট্রাইকারের দিন শেষে অলরেডি তো আমার আমার খেলা বানানোর জন্য তো বেনজেমা আছেই, আমি তো অন্য যে স্ট্রাইকারকে খেলাচ্ছি ওকে আর আমি খেলা বানানোর জন্য খেলাচ্ছি না, আমি ওর কাছ থেকে গোল এক্সপেক্ট করতেছি, সো এরপরও ইয়োভিচ এছাড়া ও ফাইনাল থার্ডে হাফ স্পেসে যা ভালো কাজ করছে ওগুলো কোনো কিছু আনডিনায়েবল না, কিন্তু মানে আমার ইয়ে লাগে আফসোস লাগে যে যদি ওইখানে ওই দুইটা গোল যদি ও বের করে ফেলতে পারতো ওর মনে হয় রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারের ট্র্যাজেক্টরিটাই কমপ্লিটলি অন্যরকম হতো।
এক্স্যাক্টলি, আর মানে এটা একটা জিনিস আসলে আমরা অনেক সময় একটা জিনিস ভুলে যাই, মানে জিদান অনেকে বলে যে জিদান অ্যাকচুয়ালি ওয়ান ডাইমেনশনাল কোচ, একটা স্কোয়াডই খেলায়, এই এই টাইপের কথাবার্তা হয়, বাট 2016-17 সিজনে মেবি জিদানের একটা স্কোয়াড বি ছিল, মানে সে একদম পুরো ডিফারেন্ট 11টা প্লেয়ার খেলাইতো সবসময়, যেখানে হচ্ছে হামেস খেলতো, ইসকো খেলতো, কোভাচিচ খেলতো, মোরাটা খেলতো, আবার জিনিসগুলো চিন্তা করেন হামেস ইসকো ওরা পিকে ছিল তখন, মানে রিয়াল মাদ্রিদের তখন এই লেভেলের প্লেয়ার ছিল, মানে আমাদের তো মানে কোচের কথা বলি যাই বলি না কেন এখন যা
অবস্থা। আমি একটা বিষয় একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে জিদান ওয়ান ডাইমেনশনাল কোচ, তাতে অসুবিধাটা কি, দুনিয়ার কয়টা মানে কয়টা কোচের ব্যাপারে বলা যায় যে তারা দুইটা তিনটা চারটা
স্ট্যান্ডার্ড এখানে, আমি আমি এই জিনিসটা খুব একটা তোমার এটা খুব একটা চমৎকার প্রশ্ন, আমি এই কথাটা বলি, আমরা এই যে গ্যাসপিরিনিকে নিয়ে কথা বলতেছি না, নাও ইট উইল গেট ইন্টারেস্টিং, বিলিভ ইট অর নট এই আটালান্টা টিমের কোনো প্ল্যান বি নাই, গ্যাসপিরিনি যে এত এত অ্যাডর্ড একটা মানে এত চমৎকার একটা সেটআপ ওদের, ওদের কোনো প্ল্যান বি নাই, মানে ওদেরকে যদি জাস্ট ওদের মেইন যে ট্যাকটিক্সটা ওটা যদি ব্রিজ করা হয়, লিভারপুলের সাথে ওরা 5টা গোল খাইছিল, সো এরকম 4-5টা গোল খাবে, সো অ্যাকচুয়ালি ওয়ান ডাইমেনশনাল থাকাটা হচ্ছে, কিন্তু ওদের যে প্ল্যান এ ওইটা এত ভালো যে ওইটা মনে করো 3 বছরে 2 বছরে একবার একটা টিম হয়তো ওইভাবে ব্রিজ করতে পারবে, ওইভাবে ব্রিজই করতে পারবে,
ওই যে এই প্ল্যান এ আর বি এর নিয়ে একটা মানে পার্সোনাল দুঃখ, আমরা মানে ব্রাজিল ফ্যান কে আছে জানি না, ডুঙ্গা 2010 2006 থেকে 2010 পর্যন্ত ভদ্রলোক মোটামুটি অল উইনার, সে তার বাছাই পর্বে টপার, কোপা আমেরিকা কনফেডারেশন সব টপার, ইনফ্যাক্ট নেদারল্যান্ডের সাথে ফার্স্ট হাফও হি ওয়াজ অন টপ, বাট ওই বার্ট ভন মারউইক আর ডুঙ্গার ট্যাকটিক্স একরকম ছিল, সেকেন্ড হাফে যখন 1-1 2-1 হলো এটা থেকে বেরিয়ে আসার মতো তার কোনো প্ল্যান বি ছিল না, কারণ সে সবসময় কাউন্টার অ্যাটাকেরই ছিল, তাকে যখন কাউন্টার অ্যাটাকেই তারা একবারে মানে তার সিস্টেমই তারা এই করে দিল, তার কাছ থেকে এটা ছুটে আসার কোনো সিস্টেম ছিল না, খুব ভালোভাবে প্রপার এক্সিকিউট করার মতো প্ল্যান এ থাকলে এটা খুবই এনাফ, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা প্রচুর পরিমাণ সাকসেস এনে দিতে পারে, কিন্তু যখন প্ল্যান এ কোনো কারণে ভাঙে তখন সেটার অবস্থা খুব খারাপ হয়, এই যে লিভারপুলের যে একটা বাজে অবস্থা, এবং শুধু লিভারপুল না, ক্লোপ এমন একটা কোচ, একটা মানে একবারে এত সুন্দর করে কপি করে তার নিজের আগের ক্লাবের অবস্থানটারে, একটা টিমে যাবে ওইটারে ভাঙবে, ভাঙে নিজের স্টাইলে করবে, পিক পর্যায়ে পৌঁছবে, তখন সবাইরে চিরা ফাটা করে একবারে শেষ করে দিবে, পরবর্তীতে 7-8 হয়ে আছে এক হবে, হ্যাঁ তার প্ল্যান বি মানে প্ল্যান বি কি, এখন লিভারপুলের খেলা দেখলে মনে হয় লিভারপুল যে কেউ হারাইতে পারবে,
আর ভাই আমার এই প্ল্যান বি টার্মটাতে একটু চুরকানি আছে, ঠিক আছে ভাই, প্ল্যান বি বলে দুনিয়াতে খুব বেশি কিছু এক্সিস্ট করে না, যেটা এক্সিস্ট করে সেটা হচ্ছে আপনার প্ল্যানটাকে খুবই মানে মিনিমাম কিছু প্লেসমেন্টে চেঞ্জ করে প্লেয়াররা হচ্ছে এক্সিকিউট করতে পারতেছে কি না, দ্যাটস ইট, লাইক আপনি জিদানের কাছ থেকে আপনি প্ল্যান বি কি আশা করেন, ও হচ্ছে বিলফ্রমটা ব্যাক যেটা করে সেটাকে কি অল অন এ সাডেন হচ্ছে কাউন্টার অ্যাটাকে নিয়ে যাবে, আপনি কি এক্সপেক্ট করেন, আপনি কি আশা করেন ও টিকিট আগে খেলা শুরু করবে, দুনিয়ার কোনো কিছু সেটা করে না, হোয়াট দে ডু সেটা হচ্ছে কিছু ট্যাকটিক্যাল রিপ্লেসমেন্ট করে, ফরমেশন হয়তো খুবই মাইনর কিছু চেঞ্জ আনে, দ্যাটস ইট, এখন এখানে জিদান কেন হচ্ছে প্ল্যান বি ইমপ্লিমেন্ট করেন এই কোশ্চেনটাই আমার কাছে রিলেভেন্ট মনে হয়।
এখানে আমরা আরেকটা জিনিস আমরা একটু আন্ডার রেট করি আমার মনে হয়, সেটা হচ্ছে যে জিদানের এখানে ভুল যেটা সেটা হচ্ছে সে যে প্ল্যান ডিভাইস করে রাখছে এটাও হচ্ছে মানে এই প্ল্যানেই পচেতিনো, পেপ গার্ডিওলা, টুখেল সবাই এখন বড় কোচরা সব সেম ফরম্যাটেই খেলে, হুয়ে গুডে পজিশন, পজিশনাল প্লে, দুই উইং ওভারলোড করে খেলবে, ওই বল হরাইজন্টালি এক্সচেঞ্জ করে এক উইং এ জায়গা বানাবে, হ্যাঁ আটালান্টাও কিছু এটা করে। সো জিদানের এখানে মূল সমস্যা যেটা, সে তার হচ্ছে কিছু প্লেয়ারের উপর অগাধ বিশ্বাস, যেটা তার থাকা উচিত না। কিছু প্লেয়ারের উপর অগাধ বিশ্বাস কি, তার ফাইনাল থার্ডে কোনো কোনো ডিফাইন্ড সেট আপ নাই যে তুমি এতটা পাস পর বা এত সেকেন্ডের মধ্যে বল ছেড়ে দিবা, বা এতটুক তোমার তুমি বাঁচো আর মরো, এতটুক যাওয়ার লাইনের অত দূর যাওয়া পর্যন্ত তুমি ড্রিবলিং করতে পারবা না, অতদূর যেয়ে এরপর হচ্ছে পিছনে তাকাবা মাইনাস করবা, এরকম কোনো সেট আপ জিদানের নাই। ও যেটা করে যে ফাইনাল থার্ডে তোমাদের অগাধ স্বাধীনতা আছে, তোমরা অগাধ স্বাধীনতা ব্যবহার করে যে যেটা ভালো মনে করো করো। তো এখন ওর যেটা কি, ও তো মানে এই জিনিসটা অভ্যস্ত, ও একসময় এটা করতে বলতো রোনাল্ডোরে, রোনাল্ডোর অফ দ্য বল মুভমেন্ট তো আগামী 50 বছর, বিগত 50 বছর, কারেন্টলি মানে এই 100 বছরের মধ্যে কোনো প্লেয়ারের ম্যাচ করার মানে সাধ্যই নেই রোনাল্ডোর অফ দ্য বল মুভ করার, অফ দ্য বল মুভমেন্ট মুভ মানে ম্যাচ করার। সো এখন সেম অফ দ্য বল মুভমেন্ট যদি সে আসেন্সিওর কাছ থেকে এক্সপেক্ট করে, সেম অফ দ্য বল মুভমেন্ট যদি সে ভিনিসিয়াসের কাছ থেকে এক্সপেক্ট করে বসে থাকে যে ওরাও সেম টাইপের আউটপুট দিবে, তাহলে দিস উইল নট গোয়িং টু ওয়ার্ক। সো জিদানের এখন যেটা উচিত, এবং জিদান একটা অফেন্সিভ ফাইনাল থার্ডে ওই ডি বক্সটার আশেপাশে প্লেয়ার কিভাবে মুভ করলে জায়গা বানানো যাবে, এটা জিনেদিন জিদান জানে না জিনিসটা তো এরকম না, এটা জিনেদিন জিদান জানে না জিনিসটা মোটেও এরকম না, সে অবশ্যই লাইক হি নোজ হাউ টু ডু দিস থিংস বেটার, বাট সে যেটা করতেছে তার এই যে অগাধ আস্থাটা সার্টেন কিছু প্লেয়ারের উপর এটা একটু কমাইতে হবে, তার বেনজেমার উপর যে আস্থা আছে ওই আস্থা দিয়ে যদি মানে আসেন্সিও ইম্প্রোভাইজ করে খেলবে, ভিনিসিয়াসও ইম্প্রোভাইজ করে খেলবে, ইম্প্রোভাইজেশনে আমি মডরিচের উপর আস্থা রাখতে পারি যে মডরিচ ইম্প্রোভাইজ করলেও সে ভালোই খেলবে। ভদ্রদা প্লিজ
ভাই, আমি একটাই বলি যে ভাই যেটা বলছে যে প্ল্যান বি কখনোই কেউ খুব একটা ইম্পর্টেন্ট কিছু ছিল না, আমাদের ওই মাহি বি চৌধুরীও কিছু পারে নাই, হ্যাঁ কোনো বি চৌধুরীও কিছু পারে না, তো প্ল্যান বি এর আপনার প্ল্যান বি এর জন্য তো কিছু রসদ লাগবে। আমি একটু আমার সামনে এইটা আছে, আমি ওই আজকে আমাদের বেঞ্চ প্লেয়ারের নামগুলো বলতেছি, আলটিউব, গুতিরেজ, ভিক্টর চাস্ট, অ্যান্টোনিও ব্লাঙ্কো, আরিবাস, হুগো ডুরো, মারিয়ানো দিয়াজ, ঠিক আছে। মোটামুটি ভাবে যদি মানে মোটামুটি তো খেলা টেলা ফলো করি, ব্লাঙ্কো আর একটা প্লেয়ার বাদে কে কোন পজিশনে খেলে এটা আমি বলতে পারবো না।
মানে আলটুভেকে যদি সাদা জার্সি পরে নামাই দেয় আউটফিল্ড প্লেয়ার, উইল প্রবাবলি ইভেন মানে নট ইভেন লাইক নো যে এটা মিগেল বা অন্য কারো জার্সি পরে নামাই দিলে, আলটুভেকে তো দেখি চিনি বাট লাইক হয়তো হঠাৎ করে বুঝতে পারবো না নামাই দিলে
না। তার মানে এখন এই মানে কোন জায়গায় ভাই এটা প্ল্যান বি দিয়ে কি করবে, দরকারই নাই, আপনার হাতে যখন এই রড্রিগেস থাকে, যখন আপনার আগে ইসকোরা ছিল তখন একটা দরকার ছিল প্ল্যান বি, এখন কোনো প্ল্যান বি দরকার নাই। আপনার যখন স্কোয়াড ভালো না হবে ততদিন পর্যন্ত প্ল্যান এ মানে এ যেটা আছে ওইটাই যথেষ্ট, আপনার বি সি এইগুলার কোনো দরকারই নেই,
মানে খুব একটা ডিফারেন্স হবে না, আসলে খুব একটা ডিফারেন্স হবে
আপনি আপনি আজকে বেঞ্চ থেকে এসে রক্ষা করবে কি, সবারই যে ভাই কেউ ইনজুরিতে পড়ে বেঞ্চে যেতে না যাইতে হবে,
এটা
হইতেছে
একটা ওই যে বক্স অফ চকলেটস, ইউ ক্যান গেট এনিথিং, মানে কালকেও দেখতে পারেন যে সবাই ফিরে আসছে, আবার দেখতে পারেন যে সিজন শেষ পর্যন্ত কেউ ফিরে আসেনি, এটা কমপ্লিট ওপেন এন্ডেড সৃজনশীল প্রশ্ন, এটার কোনো উত্তর না।
মানে যাই হোক, আমি কথাটা যেখানে বলতে নিছিলাম আসলে ওই 16-17 যে টিমটা ছিল ওইটারে ধরেন একটা যদি আমরা সেপারেট একটা টিমও খেলাইতাম ওটা কিন্তু ইউসিএল কোয়ালিফাই করে ফেলতো আমার কাছে মনে হয়। আর এখনকার যেটা ভদ্রতা বলতেছে, এখন আমরা কাউকে চিনি না, মানে কোনো প্লেয়ারই চিনি না, তো এরকম প্লেয়ার স্কার্সিটিতে থাকলে আসলে মানে আটালান্টার সাথে আমাদের হাঁটু কাঁপবে এটা খুব স্বাভাবিক, এটা নিয়ে আসলে অবাক হওয়ার কিছু নেই। আচ্ছা একটু শেষের দিকে চলে আসতেছি আস্তে আস্তে, রিফাতের কাছে আর কি যাই, মানে অনেক সমস্যা আমরা বের করছি টিমের কি সমস্যা, তো একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড একটা কোশ্চেন করি যে তোমার মনে হয় যে এই সিজনে খেলা দেখে কার কার আসলে রিয়াল মাদ্রিদের দিন শেষ হয়ে গেছে, এবং অ্যাকচুয়ালি আমরা সবাই জানি অ্যাটাকের কথা, এছাড়া আসলে কোন কোন জায়গায় আসলে রিইনফোর্সমেন্ট অনেক দরকার রিয়াল মাদ্রিদের এখন?
আচ্ছা লিস্টটা বোধহয় একটু উল্টা করে বললো হয় যে কার কার অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদের খেলা দেখার যোগ্যতা আছে, কারণ এই টিমে মানে এত এত ম্যাসিভ চেঞ্জ দরকার এই টিমের, হয়তো আমি বলতে পারি যে মাদ্রিদ লেভেলে এখন হ্যাঁ বেনজেমাকে কাউন্ট করা যায়, মদ্রিজ আছে, যদিও মদ্রিজ হয়তো আর একটা সিজন সর্বোচ্চ রিনিউ করবে, আমি জানি না অ্যাকচুয়ালি ওই ফর্ম ধরে রেখে কদিন খেলতে পারবে। হ্যাঁ হয়তো বা রামোস যদি রিনিউ করে দেন রামোস এন্ড রামোস ভারানি এন্ড দেন কোর্তোয়া
ক্রুজ
মন্ডি ক্রুজ, এই মানে সোজা বাংলা বলতে গেলে সাত আটটা না ম্যাক্সিমাম বলা সম্ভব, বাকি সব জায়গায় অ্যাকচুয়ালি রিইনফোর্সমেন্ট দরকার। আমাদের দুইটা উইং পুরাপুরি ডেড, যেখানে মানে উইং অ্যাটাকে মাদ্রিদের মতো ডেডলি টিম কয়টা ছিল ওয়ার্ল্ডে মানে 2018 পর্যন্ত, এটা অ্যাকচুয়ালি মানে হয়তো একটাও ছিল না। মানে হ্যাটস অফ টু রোনালদো, বাট অ্যাপার্ট ফ্রম রোনালদো গ্যারেথ বেলের তখন যে ফর্ম ছিল সেটাও কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট। তো এখন সেখানে দেখা যায় আমাদের উইং পুরোপুরি ডেড এবং কেউ মাথায় ঘামায় না বলতে গেলে। এই আমি জিদা ভিনিসিয়াসের খেলা আই গেস ইন ভ্যালেন্সিয়া ও দেখলাম যে বলে উইং নিয়ে যাওয়ার পরে লাইক ওর আর কোনো সেন্স নাই, ও কি করবে মানে হি ওয়াজ কমপ্লিটলি ব্ল্যাঙ্ক।
ও তখন ভিনিসিয়াসের জন্য এটা সৃজনশীল প্রশ্ন, যে কোনো কিছু হতে পারে
ভিনিসিয়াসের জন্য এটা সৃজনশীল প্রশ্ন। তারপরে হচ্ছে যদি আমাদের মিডফিল্ডে বলি, ওয়েল মিডফিল্ড আমাদের এখন যেই সেটআপটা আছে এই সেটআপটা এত ইনসেন্স যে এখানে অ্যাকচুয়ালি কাউকে হয়তো ইনফোর্স মানে নতুন করে হয়তো নিয়ে আসার দরকার নাই যদি এটা আরো একটা বছর কন্টিনিউ করে। বাট এই যে মিডফিল্ড ট্রায়ো এটা যে ইনজুরি ছাড়া যে কন্টিনিউ করে যাবে এটা তো গ্যারান্টি দেওয়া সম্ভব না। তো আমাদের মিডফিল্ডে স্পেশালি ক্যাসিমিরোর ব্যাকআপ নিয়ে আমরা বছরের বলা যায় গত দুইটা সিজন থেকে কথা বলেই আসতেছি কোনো ইনফোর্সমেন্ট নাই এখানে। আমাদের সেন্টার ব্যাক রাফায়েল ভারানে আমি যদিও বেশ কয়েকটা ব্লান্ডার করছে একটু পরে আসতেছি সেই প্রসঙ্গে, কিন্তু আমাদের কিন্তু মিলিটাওকে দিয়ে কিন্তু সেই কাজটা হবে না কখনই। হ্যাঁ নাচো এই সিজনে ইনসেন্ট পারফরমেন্স দিচ্ছে ইটস ট্রু, বাট কয়দিন নাচোর উপরে ভরসা করা যায়? ভাস্কেজে তো কয়েকদিন রাইট ব্যাকে তুমুল ভালো পারফরমেন্স দিল, তাই বলে কি ভাস্কেজরে আমরা সেকেন্ড রাইট ব্যাক হিসেবে নিয়ে বসে থাকবো? এ তো সম্ভব না। মার্সেলও বলা যায় যে এখন খুব একটা সেই শেপ মাদ্রিদ শেপে নাই, তো আমাদের লেফট ব্যাকেও ব্যাকআপ দরকার। আজকে আমি স্পেশাল একটু ভারানের দিকে তাকিয়ে থাকবো এই কারণে এই যে আমাদের যে এখন ভারানের প্রতি যে একটা বিরক্তি আমাদের মাদ্রিদ ফ্যান বেসে, এটা শুরুটা কিন্তু গত বছরের রাউন্ড অফ 16 থেকে। তো মানে আজকে যদি আমি ভারানে যদি আবার হচ্ছে দেখা যায় যে জিরো থেকে যদি জিরো হইতে হয়, ও কিন্তু মানে হিরো থেকে জিরো হয়েছে ম্যানচেস্টার সিটির সাথে সেকেন্ড লিগ দিয়ে, তো আবার যদি এই হিরো জিরো থেকে হিরো পজিশনে আসতে হয় ও বোধ হয় আজকের ম্যাচটাকে তার সেই কামব্যাক মানে আই মিন হিস্ট্রিক কামব্যাক বা ম্যাজেস্টিক কামব্যাকের একটা এক্সাম্পল হিসাবে আজকের ম্যাচটাকে নিতে পারে। তো আমি আশা করবো আজকে আটালান্টা যে ফার্স্ট অ্যাটাক সেটার এগেইনস্টে শিল্ড হয়ে দাঁড়াবে আমাদের ভারত।
আচ্ছা আমি প্রাঙ্গন ভাইয়ের কাছে আমার লাস্ট প্রশ্ন আজকের এপিসোডের, আমি একটু যেটা জানতে যাব সেটা হচ্ছে যে কত সিজনে যদি আমরা চ্যাম্পিয়ন হয়েছি, বাট আমার কাছে না কেন জানি মাঝে মাঝে মনে হয় যে চ্যাম্পিয়নশিপটা আমাদের জন্য খুব একটা পজিটিভ এফেক্ট রাখে নাই, কারণ মানে মানে অ্যাচিভমেন্ট ছাড়া, কারণ টিমে যে এতগুলো প্রবলেম এই জিনিসগুলো না রেকগনাইজ করে নাই কেউ। সবাই হইতাছে সেই সিস্টেমটাকে আবার হইতাছে কন্টিনিউ করা স্টার্ট করছে, জিদান মানে ম্যাচ ওরিয়েন্টেড খেলে খেলে হইতাছে একটা টিমে চ্যাম্পিয়ন করছে, তারপর বলছে তুমি আবার এই আলুর বস্তা ঠেলতে থাকো। মানে তাকে কিন্তু বলেও নাই যে তোমার আর কোন প্লেয়ার লাগবে কিংবা সে কোন কোন জায়গায় রিফরমেশন শুরু করে। স্টিল মানে এখন কি মনে হয় যে অ্যাকচুয়ালি আমার মনে হয় লা লিগাতে অ্যাটলেটিকো মাদ্রিদের একটা একটা ফেজ আসে তখন সে হইতাছে তালকুল হারায় ফেলে, আমার মনে হয় ওই ফেজটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো যদিও আজকে ইউসিএল নিয়ে খেলা, বাট আপনার মনে হয় যে লা লিগায় আমাদের এই সিজনে কি কোনো চান্স আছে নাকি, কিংবা প্লেয়াররা ব্যাক করলে অ্যাকচুয়ালি কতটা আমরা আশাবাদী হইতে পারি এই ক্ষেত্রে?
ওকে ওকে, সো আমাদের সবসময় একটা ইয়ে থাকে যে ওই গত সিজনে লাস্ট 11-12টা ম্যাচে এরকম ছিল যে আমরা যদি আমাদের ম্যাচগুলো জিতি তাহলে আমরা চ্যাম্পিয়ন হব। সো নিউজ ফ্ল্যাশ, আমরা কিন্তু এই সিজনে ওই ওই জায়গায় চলে আসছি যে আমরা যদি আমাদের ম্যাচগুলো জিতি তাহলে আমরা চ্যাম্পিয়ন। সো আমরা মানে আমরা যদি আমাদের সব ম্যাচ জিতি উইচ ইজ ভেরি আনলাইকলি, বাট স্টিল মানে আমরা গত সিজনের যে রেফারেন্সটা বারবার দিই যে গত সিজনে চ্যাম্পিয়ন হয়েছি জাস্ট ওই আমাদের 12 ম্যাচের একটা গোল ছিল যে 12টা ম্যাচ জিতলে ওটার অ্যাকচুয়ালি 11টা জিতে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি। সো আমরা কিন্তু অলমোস্ট ওই জায়গায় চলে আসছি, এই সিজনে ম্যাচ আছে আর 14টা রিয়াল মাদ্রিদের। সো এখানে এখন জিদানকে আমার সবসময় মনে হয় ও লিগের ব্যাপারে রিয়াল মাদ্রিদের গত মনে হয় চার পাঁচ জন যারা কোচ ছিল তাদের একমাত্র মরিনহোকে ছাড়া, মরিনহো লিগ অনেক রিগার্ড করে, আনচেলত্তির লিগের রেকর্ড খুব খারাপ, জিদান লিগটার ব্যাপারে ও আসলেই সবসময় খুব যত্নশীল। কিন্তু হইতেছে অনেক সময় এরকম হয়েছে যেমন 17-18 সালে নভেম্বর মাসে মানে আসলে 11 পয়েন্টে পিছায় থাকলে বা আরো বেশি পয়েন্টে মানে 15 পয়েন্টে পিছায় থাকলে আসলে যত্নশীল হয়ে আর লাভ হয় না। তো জিদান কিন্তু যখন প্রথমেও আসে ওই সিজনেও কিন্তু বার্সেলোনার সাথে আমাদের গ্যাপ ছিল মনে হয় 13 পয়েন্ট না 14 পয়েন্ট, শেষ পর্যন্ত সেটা 11 পয়েন্টে নিয়ে গেছিল, 14 পয়েন্ট। সো ও শেষ পর্যন্ত এটা 11 মানে 1 পয়েন্টে নিয়ে গেছে এখন। হ্যাঁ, এবং এখানে একটা কথা আছে যে এটা তো ভাই বার্সা খারাপ খেলছে থেকে, তো ভাই বার্সা খারাপ না খেললে তো আমাকে প্রত্যেক বছর 114.38 × 3 দিয়ে যত পয়েন্টে অত পয়েন্ট নিয়ে লিগ জিততে হবে, বার্সা অ্যাথলেটিকো তো একটা সময় খারাপ খেলবেই। সো আমার মনে হয় লিগে আমাদের দুই সপ্তাহ আগে যা চান্স ছিল এই মুহূর্তে রাইট এট দিস মোমেন্ট চান্স তার থেকে বেশি। বাট তুমি যদি আমাকে এই কোশ্চেনটা আর দুই সপ্তাহ পরে করতাম তাহলে আমি এটা বেটার অ্যান্সার দিতে পারতাম, কারণ আমাদের নেক্সট দুইটা ম্যাচ লাইক অ্যাজ বিগেস্ট ফাইনাল মানে সোসিয়েদাদ আর অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে পয়েন্ট লুজ করলে লিগ মোটামুটি মানে ওইখান থেকে আর কামব্যাকের কোনো চান্স থাকবে না। আর সোসিয়েদাদ আর অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচ দুটো এত বড়, এই দুইটা ম্যাচ আগলি খেলে হোক যেভাবেই হোক কোনোভাবে যদি বের করতে পারে ওইটার একটা সাইকোলজিক্যাল ইফেক্টও থাকবে যে ওকে নাও উই আর ইন দ্যাট গ্রুপ, যে আমরা জিতলেই হচ্ছে, অন্য কে কি করতেছে আমাদের ওইটা জানা দরকার নেই, আমরা জিতলে আমরা চ্যাম্পিয়ন। ওই গ্রুপটার মধ্যে আসার জন্য নেক্সট দুইটা ম্যাচ খুবই খুবই ইম্পর্টেন্ট। সো ওই দিক থেকে চিন্তা করলে লাইক আমরা লিগে অ্যাকচুয়ালি কামব্যাক করছি না, অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ড্রপ করার কারণে যে গ্যাপটা কমছে ওইটা জাস্ট একটা ধোয়াশা। এটা আমার মনে হয় আমরা নেক্সট দুইটা ম্যাচের পরে এই অ্যান্সারটা আরো বেটার দিতে পারবো, কারণ এখন ওইটার অ্যান্সার দেওয়ার আমার মনে হয় না সময় আসছে।
ওকে ঠিক আছে, আমি আর একটু একটা স্ট্র্যাটেজিক কোশ্চেন নিয়ে চলে যাব কৌশিকদার কাছে, সেটা হচ্ছে মানে আমাদের আজকে ডিসকাশন একটু অনেকদিন পরে তো আজকে অনেক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে, তো আজকে ডিসকাশন থেকে আমরা একটা জিনিসে কনফার্ম যে আমাদের টিমে একটা ম্যাসিভ ট্রানজিশন দরকার ইন টার্মস অফ প্লেয়িং স্টাইল বলেন কিংবা হচ্ছে প্লেয়ার্স বলেন সবকিছু। এখন আপনার মতামতটা কি, ট্রানজিশনটাকে ট্রানজিশন টাইমটা থেকে অ্যাকচুয়ালি আমাদের জিদানের উপরই ভরসা রাখা উচিত নাকি প্লেয়ারের সাথে সাথে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করা দরকার?
না, ভরসা তো জিদানই রাখতে হবে, এছাড়া তো এই মুহূর্তে আমাদের হাতে আর অপশন নাই। এক নাম্বার কথা, থিওরিটিক্যালি বর্তমানে অনেক ভালো ভালো কোচ আছে, ব্র্যান্ডন রজার্স খুব ভালো কাজ করতেছে, তারপরে নাগেলসম্যান খুব ভালো, অমুক ভালো তমুক ভালো, কিন্তু আমাদের জন্য কে ভালো সেটা দেখতে হবে এক। দুই নাম্বার কথা হচ্ছে যে কিন্তু এই ভার্সনের জিদান সে যেভাবে মোটামুটি ঘাড় তেরামি করে ইদানিং চলতেছে, ইদানিং এর এটা এইভাবে করলে কিন্তু রিবিল্ড জিনিসটাও কঠিন হয়ে যাবে। এক নাম্বার কথা, আমাদের রিবিল্ড যদি করতে হয় তাহলে বেস্ট ভার্সন অফ জিদান যেটা আমাদেরকে ফার্স্ট স্টিন্টে বা সেকেন্ড কতবারও যেটা হয়েছে এটা ছিল বেস্ট, এবং এখনও এটার কোনো বিকল্প নাই। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে হ্যাঁ, রিবিল্ড প্রসেসটারে যদি সে নিজেই ট্রাস্ট না করে কোনো একটা সময় গিয়ে তখন সবচেয়ে ঝামেলাটা হবে, এবং এই জায়গায় অবশ্যই আমাদের ম্যানেজমেন্টের সাথে তাদের একটা দ্বন্দ্ব হবে, কারণ ইয়ত প্রজেক্টটা আর রিয়াল মাদ্রিদে কিন্তু আমরা যে সবসময় এখন ওই যে ওই ব্রাজিল ওয়ান্ডার কিড অমুক তমুক এইগুলো বলি, রিয়াল মাদ্রিদ কিন্তু সবসময় একটা নির্দিষ্ট দেশটা টার্গেট করে অতীতেও প্রজেক্ট করছে, হল্যান্ড প্রজেক্ট, পর্তুগাল প্রজেক্ট, অমুক প্রজেক্ট, তমুক প্রজেক্ট,
আর্জেন্টিনারও চার পাঁচজন ছিল,
তো এটা যাওয়ার পরে যে ফ্রেঞ্চ প্রজেক্ট শুরু হবে না এটার সিউরিটি কে দিবে? আসলে যে আমরা লজিক্যালি প্লেয়ার কিনব এটার চেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু সবসময় এরকম একটা কোনো না কোনো প্রজেক্টের আওতায় ই কিনি। দুই নাম্বার হচ্ছে যে হ্যাঁ, রিবিল্ড করতেই হবে, কারণ একটা জিনিস যে আজকে নিজের কথাই চিন্তা করি যে কতটা খারাপ অবস্থা নিয়ে গেছি যে আজকে এসএনসিওরে ট্রাস্ট করতে হইতেছে আমার জিতানোর জন্য। হ্যাঁ, মানে মানসিক ভাবে আগেই ভাঙিয়ে বলছি, কিভাবে তো একটা টিম চলে, অ্যাটলিস্ট আমাদের রিয়াল মাদ্রিদের মতো এইগুলা মানে খুবই এক সেন্সে খুবই, হ্যাঁ আমাদের যদি সিনিয়র প্লেয়াররা সহ একবারে বিদায় নেওয়ার ইয়াতে হয় তখন অন্য কোনো কোচ, কিন্তু বর্তমানে রিয়াল মাদ্রিদের যে স্ট্রাকচার, আমাদের উপর যে প্রেসিডেন্ট আছে, হ্যাঁ যার সাথে জিদান একটু না একটু মানে আই টু আই কথা বলতে পারে, তার এরকম একটা বেজ আছে, তার একটা প্লেয়ার অবস্থায় তার কেরিয়ার অথবা ম্যানেজার হিসেবে তো এর চেয়ে বড় সাফল্য কোনো ম্যানেজার পায় নাই ইতিহাসেই, কেউ পায় নাই। সব মিলে সে যেভাবে পেরেজের সাথেই করতে পারবে, এটা কি আপনার মনে হয় যে কখনো ব্র্যান্ডন রজার্স বা নাগেলসম্যান টাইপের কেউ পারবে? প্রশ্নই আসে না। কিন্তু কথা হচ্ছে যে জিদানের সকল কাজ কিন্তু সমালোচনার ঊর্ধ্বে থাকবে না,
অবশ্যই না, অবশ্যই না।
কোনোভাবেই থাকবে না, এবং তার কিছু না কিছু জায়গায় চেঞ্জ করতে হবে। তার বর্তমানে যে প্লেয়িং স্টাইল আছে এটা দিয়ে কোনো রিবিল সম্ভব না। এইভাবে চলতে থাকলে রিয়াল মাদ্রিদ একসময় ধরেন আপনার জেনোয়া টাইপের একটা টিম হবে, মানে খেলার দিক দিয়ে হবে, সত্যি কথা। হ্যাঁ, এটা কোনো ভাই ই হয় না, কিন্তু উভয় পক্ষ থেকে চেঞ্জ হইতে হবে। কিন্তু পার্সনটা কিন্তু জিদান এই জায়গায় কোনো, মানে এই মুহূর্তে কিন্তু অপশন নাই এখন। হ্যাঁ ঠিক আছে, আপনি যদি আরেকটা লোক ছিল যারে আমরা বাইর করছি, হ্যাঁ এনচেলত্তি টাইপের আরেকজন আছে, সেও তো এই একই জিনিস, তার ওই যে রোটেশনে অনাপত্তি, খুব ভালো কাজ করতেছে কিন্তু এখন এভারটনে, হ্যাঁ তো শেষ হয়ে যায় নাই এখনো। এই টাইপের হয়তো বা অ্যাভেলেবল এক দুইজনেই আছে, কিন্তু বেস্ট অপশন আমাদের কাছেই আছে। কিন্তু এইভাবে যদি সকল আইডিয়া বর্তমানে যেভাবে আছে এটা হইলে খুব একটা লাভ হবে না।
আর আরেকটা জিনিস হচ্ছে,
আমি
আমি একটু
করি
ছোট একটা জিনিস।
হ্যাঁ
হ্যাঁ, রিফাত প্লিজ।
না
না না, রিফাত এক করার পর বলছি। ওকে, সো
আচ্ছা
যে জিনিসটা বলতেছিলাম যে আমাদের মানে রিয়াল মাদ্রিদে যেটা বলি না, যে রিয়াল মাদ্রিদে ফেইলিওর হয় হোলিস্টিক কালেকটিভ ফেইলিওর, মানে সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলিওর আসলে খুব কম থাকে। যেমন একটা কথা বলি, যেমন আমি একটা ট্যাকটিক্যাল উদাহরণ দিই, মেন্ডি কে জিদান কয়েকটা ম্যাচ ধরে ট্রাই করতেছে যে ওকে একটু ভিতরে ইনভার্টেড বল ক্যারিং উইং ব্যাক হিসেবে, যে যে ম্যাচটাও সেন্টার ব্যাক হিসেবে খেলছে ওই ম্যাচটাও দেখা গেছে একটা বল ক্যারিং উইঙ্গার হিসেবে, মানে প্লেয়ার হিসেবে খেলছে। সো এটা কিন্তু মানে কাগজে কলম একটা ভালো অ্যাপ্রোচ, মানে এই জিনিসটাই যদি মানে নাগেলসম্যান করে বা অন্য কেউ করে, ও কিন্তু মানে আরো বেশি রিগার্ড পাবে যে না ট্যাকটিক্যাল একটা ভালো টুইক করতেছে। বাট আমরা যে জিনিসটা ইগনোর করি সেটা হচ্ছে নাগেলসম্যানের বা ব্রেন্ডন রজার্স ওদের ক্লাবের যে স্ট্যাচার, ওরা চাইলে মেন্ডিকে এইভাবে 4 ম্যাচ খেলায় হারতে পারবে, এরপর টানা দেখা যাবে যে 20 ম্যাচ আর হারবে না। কারণ ওই 4 ম্যাচ হেরে মেন্ডি ওইটার ব্যাপারে যা ভুলটুল হইতে পারে এই বল ক্যারিং এর এই মানে ইনভার্টেড হয়ে, তার তো সব শিখ হয়ে যাবে, ম্যাচ এক্সপিরিয়েন্স এর একটা ব্যাপার আছে, শেষ পর্যন্ত একসময় আর ভুল হবে না। সো এটা জিদান না, অ্যাকচুয়ালি এটা জিদান, মরিনহো, আনচেলত্তি, বেনিতেস, লোপেতেগুই, সোলারি নির্বিশেষে রিয়াল মাদ্রিদের কোনো কোচের কাছে কিন্তু এই ফ্রিডমটা নাই যে সে এমন কিছু একটা করবে, করে মানে ম্যাচ খেলায় প্লেয়ারদেরকে কিছু একটা নতুন কিছু শিখাবে। এই জিনিসটা কিন্তু রিয়াল মাদ্রিদের, মানে এটা আমি জিদান কেন জেনারেলাইজড ওয়েতে বলতেছি, রিয়াল মাদ্রিদের কোনো কোচকে আসলে সেই স্বাধীনতাটা দেওয়া হবে না। কারণ অ্যাজ এ রিয়াল মাদ্রিদ কোচ, মানে এই যে ক্লব যে টানা 4 ম্যাচ হারছে, এটা জিদানও শেক হয়ে যেত, মানে সাথে সাথে শেক হয়ে যেত, 5 নম্বর ম্যাচ কিছুতেই স্টার্ট করতে পারতো। সো এই এই কিছু এক্সপেকটেশনে চেঞ্জ বা কিসে চেঞ্জ আসা, মানে এক্সপেকটেশনে চেঞ্জ আনতে মন চায় না, মানে এরকম রিবিল্ড মানে হইতেছে আমি 3 বছর কোনো ট্রফি জিততে দেখবো না, এটা তো মানে এটা আবার আমার ফ্যান যে মন ওই মনও মানতে চায় না যে না অ্যাটলিস্ট কোপা ডেল রে হইলেও জিততে হবে, সুন্দর ফুটবল গেলে যাক, ডিবিল গেলে যাক, কিছু একটা তো জিততে দেখতে হবে। তো এটা মানে একটা একটা কনভলিউটেড একটা দোদুল্যমান অবস্থা আর কি। সরি রিফাত, আমি অনেক সময় নিয়ে নিলাম, প্লিজ।
আচ্ছা আচ্ছা, রাইট, সরি। আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে যে সমস্ত কোচদেরকে জিদানের রিপ্লেসমেন্ট হিসেবে আমাদের ফ্যান বেজে প্রচলিত, লাইক নাগেলসম্যানের কথা যদি বলি বা হচ্ছে দেখা যায় ব্রেন্ডন রজার্স এর কথা ইদানিং মাঝে কেউ কেউ বলছে শোনা। আচ্ছা, এদেরকে যদি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করেন, যদি চ্যালেঞ্জ দেওয়া হয় যে এই মাদ্রিদ টিম নিয়ে তোমরা দুই একটা কম্পিটিশন ট্রাই করো, আপনার কি মনে হয় একজন রাজি হবে? জিন্দিগি তো না। কারণ এই মাদ্রিদ মাদ্রিদের এখনকার যে স্কোয়াড, এটা আমার যেটা মনে হয় যে দুনিয়াতে একমাত্র জিদান ছাড়া কারো কারো পক্ষে এখান থেকে রেজাল্ট বের করে নিয়ে আসা সম্ভব না। আর সেকেন্ডলি, প্রাঙ্গন ভাই যেটা বলছিল সেটা হচ্ছে রিবিল্ড প্রসেসে যে মাদ্রিদ কোচদের কখনোই এই ফ্রিডমটা নাই যে 3টা ম্যাচ টানা হারবে, মানে 4টা হারলে কমপ্লিটলি স্যাক। আমিও প্রাঙ্গন ভাইয়ের সাথে এখানে একমত। এখন কথা হচ্ছে যে আমরা যে রিবিল্ডটা করবো, প্রথম কথা মাদ্রিদে আমরা ইউথ ডেভেলপমেন্ট এটাতে বিশ্বাসী না। সেকেন্ডলি হচ্ছে ভদ্রতা যেটা বললো আর কি, যে আমরা হচ্ছে দেশ ভিত্তিক কিছু প্রজেক্টে যাই, যেমন এখন জিদানের কিছু অ্যাপ্রোচে মনে হচ্ছিল যে আমরা একটা ফ্রান্স প্রজেক্টের দিকেও আগাইতে পারি, কিন্তু আমাদের ম্যানেজমেন্টের কল্যাণে সেটা এখন ব্রাজিল ইউটিউব কিট প্রজেক্টে চলে গেছে। তো যদি আমি ফ্রান্স ম্যানেজমেন্টের দিকেও যাই, যেটা এখন দেখা যাচ্ছে যে ফ্রান্সে অনেক অনেক ট্যালেন্ট আছে, সেইটা এফোর্ড করার মতো অবস্থা কি এখন মাদ্রিদের আছে? নাই। সবচেয়ে বড় সমস্যা যেটা, এখন যদি আমি কোনো মানে প্লেয়ার কিনে যদি কোনো ম্যাসিভ চেঞ্জ করতে যাই, এন্ড যদি আমার খুব বড় একটা বেঞ্চ যদি আমি সাজাইতে চাই, ভাই মার্কেটে ক্যাশ ফ্লো এখন এত বেশি হয়ে গেছে যে মাদ্রিদের সাথে কম্পিট দেওয়ার মতো টিম বহুত আছে। সো সবকিছু বিবেচনা করে অ্যাকচুয়ালি এই রিবিল্ড প্রসেসটায় আমাদের কিছু মানে ফিলোসফিক্যাল চেঞ্জ আনা দরকার আমার মনে হয়। যেমন মাদ্রিদ হচ্ছে, আমি এটা বেশ কয়েকবার বহু জায়গায় বললাম, বলছি যে সেটা হচ্ছে যে মাদ্রিদে দেখা যায় যে 30+ কোন প্লেয়ার যে হচ্ছে দেখা যায় 1 বছর 2 বছরের জন্য সার্ভিস দিয়ে চলে যাবে, এইরকম প্লেয়ার আমরা কখনোই সাইন করাই না, ইভেন মানে এখনো নাই, ক্রাইসিস মোমেন্টেও আমাদের সেই ধরনের কোনো অ্যাপ্রোচ নাই। বাট আমার মনে হয় যদি আমরা একটা রিভিউ প্রসেসের মধ্যে দিয়ে যাইতে চাইও, এইরকম 2-3 সাইনিং আমাদের করানো দরকার, যেটা অন্তত
আমাদের জাস্ট একটা ব্রিজ হিসেবে, লং টার্ম এর জন্য জাস্ট একটা ব্রিজ হিসেবে,
ব্রিজ হিসেবে, রাইট? তো এই এই রিভিউটের প্রসেসটা এরকম কিছু শর্ট টার্ম সলিউশনে গিয়ে মানে ওইভাবে করে আমাদের রিভিউ প্রসেসটা এগানো উচিত। সো হয়তো আমার কিছুদিন হচ্ছে ক্লাবের ফিলোসফির সাথে নেগোসিয়েট করতে হবে, বাট ভাই যুগের ডিমান্ড, যুগের চাহিদাটা অস্বীকার করতে পারি না। আমি এখন চাইলেই হচ্ছে যে যদি আমি চাই এমবাপে হালান্ড, একটা সময় তো এরকম হয়েছে যে কাকা রোনালদো সব একসাথে আমরা এক সিজনে কিনে ফেলছি, বাট এখন তো সেটা সম্ভব না। সো আমাদের এই ভদ্রতা যেটা বললো যে আমাদের কোচেরও জিদানেরও কিছু রোটেশন পলিসিতে চেঞ্জ আনা উচিত, প্লাস আমাদের ক্লাবের ফিলোসফিতেও কিছু চেঞ্জ আনা উচিত, আদারওয়াইজ রিবিল্ড সম্ভব না।
ওকে, আমি আসলে সরি তিনজনের কাছে, আমার আসলে এখানে আজকে শেষ করতে হবে, 1:57 আর 2 মিনিট পর ম্যাচ।
স্কোর প্রেডিকশন নিয়ে নেন ভাই,
আমি এটা আজকে বাদ দিতে চাইছিলাম,
আমি তো প্রেডিকশন থেকে আজীবন বাদ।
আচ্ছা একটা প্রেডিকশন দেন তাহলে, আমি একটা প্রেডিকশনই নিব আজকে।
আমি তো 3-1 রিয়াল হারবে, মামুন থাকলে ভালো হয়, জিতবো 3-0।
আমার মনে হয় কিছু সময় রাইটও খেলতে পারে, ইসকো যে বাম সাইডে যে জায়গাটা থাকে,
ও তো ওইদিন ওই যে রাইট উইং এ কিন্তু ভালো খেলছিল,
রাইট উইং ব্যাক এ, রাইট উইং ব্যাক এ
যেটা
পাই ওইটাই বোনাস,
জিতবো তো দেখা যাক কি হয়। তিনজনকে অনেক ধন্যবাদ, খুবই সুন্দর একটা ডিসকাশন ছিল আমাদের সাথে, প্রায় একটা টাইমে প্রায় 100 জন আমাদের সাথে আজকে শোটা দেখছে, সবাইকে ধন্যবাদ এত রাতে আমাদের সাথে শো দেখার জন্য। আই হোপ আজকের ম্যাচে যাই হোক ভালো হবে, যদি আমরা হারিও খুব ভালো কিছু লার্নিং নিয়ে হারতে পারি, আর জিততে তো কথাই নেই। যাই হোক, গুড নাইট এভরিওয়ান।
ওয়েট, বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা নাকি? শিক্ষা নিয়ে হারার কথা কি কি বললাম? অলরাইট, গুড নাইট, টেক কেয়ার গাইস,
ওকে, গুড নাইট,
বাই।